exclusively on FusionBD.com.
অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম আরো একবার। শুনছেন সিক্রেটস, ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কিবরিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে অনুষ্ঠানের শুরুতেই কে আজকে আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে পরিচিত হব। এবং একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো যে অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে একটা বিশেষ সুযোগ আপনারা নিতে পারেন। সেটা হলো যে এখানে যতগুলো অনুষ্ঠান আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে সেটা জানতে পারবেন এবং ইচ্ছে মতো সময় ডাউনলোড করতে পারবেন এবং শুনতে পারবেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। হ্যাঁ, আপনার নাম?
আমার নাম হাওয়া।
হাওয়া, বয়স কত এখন?
38।
38 বছর বয়স। কি করছেন আপনি, পেশায় কি, গৃহিণী?
না, এখন আমি গৃহিণী না, বাট আমি এই ছোটখাটো একটা টেইলার, দর্জি।
ছোটখাটো একটা
দর্জি, গ্রামে একটা দর্জি এখন।
আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনি বলুন, আমরা শুনবো আপনার সিক্রেটস গুলো কি, ছোটবেলা থেকে বলুন।
আমার বয়স মানে 88 থেকে আমার মনে আছে, একটু একটু মনে আছে। তখন আমরা, আমাদের তো নদী ভাঙা দেশ গ্রাম, ঠিক আছে, মাদারীপুরটা পদ্মার সাথে আমাদের বাড়ি। তখন আমরা মানে গ্রাম নদী ভাঙার এক বছর আগেই, এক দেড় বছর আগে আমরা ঢাকাতে আইসা পড়ি। আমরা তিন ভাই বোন, আমার মা বাবা নিয়ে পাঁচজন ফ্যামিলি। তো আইসা পড়ি ঢাকা অষ্টাশীর, হ্যাঁ, অষ্টাশীর দিকে আসি। তো আসার পরে আমরা শান্তিবাগ একটা এলাকায় উঠি, সেখানে কিছুদিন থাকি, তারপরে সাধারণপুর একটা বাসায় থাকি। তো আমার আব্বার এক সময় আমরা হবার পরেই বোধ হয় একজন মানে মিনিস্টারের সাথে ওনার যোগাযোগ ছিল, ঠিক আছে। উনি মিনিস্টার ছিল, ওনার নাম ছিল এম এ কুরবান আলী। তো ওইখানে মানে ওই বাসায় আমরা উঠি, যে ভেলি রোড 23 নম্বর বাড়িটা, খালেদা জিয়া যাইসা পরে বাসভবন করছে, ঠিক আছে, ওই বাড়িতে উঠি। ওঠার পরে তখন আমি ছোট খেলি, খেলাধুলা করি, হাঁটাহাঁটি করি। ওই বাড়িটা 8 বিঘা জমিনের বাড়িটা, ওখানে আমি তিন ভাই বোনে আমরা বড় করি, থাকতে থাকি, ঠিক এক দেড় বছর থাকি। ওখানে আমাদের আর লেখাপড়া হয় না, কারণ ওখানে যে স্টাফ আছে, সরকারি স্টাফ আছে, তাদের ছেলে মেয়েরা শান্তিবাগ না শান্তিনগর ওই এলাকায় একটা স্কুলে পড়ে। আর আমার বাবা তেমন একটা মানে কাজকর্ম করতেন না, একটু অলস টাইপের ছিলেন, খুবই অলস টাইপের ছিলেন, তো কাজকর্ম করতেন না। তখন আমার মা বললো যে এখানে থাকলে তোমার ছেলে মেয়ের লেখাপড়া হইব না। যাই হোক, তারপরে মা আব্বার সাথে তর্কতর্কি করে যে তোমার কোনো কাজকর্ম নাই, তুমি সারাক্ষণ আজে বাজে মেয়েদের সাথে হাঁটোই করো, আড্ডা ফাড্ডা মারো।
কে বলতো এটা?
এটা আমার মা বলতেন আমার বাবাকে, যে বন্দিখানে থাকবো না, আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে হইব। তো এই কথা বলার পরে তখন ওই বাড়িটা ছাইরা মানে আইসা পড়লো।
আচ্ছা,
আইসা পরে মালিবাগ একটা বাসায় উঠলো না, ওই বাসাটা ছিল আপনার সিপাইবাগ, ঠিক আছে, ওইখানে উঠলো। কারণ গ্রামের বাড়া বেশি, কাজকর্ম করে না, একটা গ্রাম।
বাবা এমনিতে কি করতো?
রিক্সা চালাইতো। হ্যাঁ, রিক্সা চালাইতো। তো গ্রাম্য পরিবেশ, ওইখানে ভাড়া কম। তো ওখানে সিপাইবাগ একটা প্রাইমারি স্কুলে, তখন আমি ঘরে বসে আদর্শ লিপি পড়ি, আমার দুটা ভাই একই বাড়ি ছোট। তারপর ওইখানে ক্লাস ওয়ানে ভর্তি করা হয়, কিছুদিন পড়ি, পরে আমাদের বাসাগুলাই ছাড়া হইতো বেশি, কারণ আত্মীয়তার কারণে। মানে এত লোক আসতো আমাদের বাসা, বাড়িওয়ালারা কমপ্লেন করতো শুধু।
আচ্ছা,
তো ওখান থেকে আবার বাড়ি মানে আবার ঘর ছেড়ে সেই সরকারি বাসায় আবার চলে যায়। ওখানে আবার পরে মা আবার ই করে এক বছর, তখন 89 সালে জাতীয় পার্টির প্রেসিডেন্ট তখন উনি পদত্যাগ করে। তো ওখানে এর আগে পদত্যাগ করার আগে আমার ওই দাদাভাই মারা যায়।
ঠিক আছে,
দাদাভাই মারা যায়। মারা যাওয়ার পরে আমাদের বাড়িটা ছাড়তে হয়, সবারই ছাড়তে হয়। তারপরে আমরা আইসা মালিবাগ উঠি, মালিবাগ চর্দিপাড়া, চর্দিপাড়া আবুল হোটেলের পিছু উঠি। তো আমার স্কুলে ভর্তি হয় না, মানে ভর্তি করা না, আমি এইভাবে ঘুরি খেলি। তখন আমি একা একা ভাবি যে আমার তো পড়ালেখা শিখতে হবে, কিছু করতে হবে, কারণ আমার বাবা, আমি যদি অন্ধ থেকে যাই, আমার ইচ্ছা হয় পড়ালেখা করার জন্য, যে আমি পড়ালেখা করব। তো মার কোনো চাহিদা থাকে না, আব্বাও কিছু বলে না পড়ালেখার বিষয়ে। তখন চর্দিপাড়া নূর মসজিদ আছে, ওখানে আমি সকালবেলা আমার মা আমার আরবি পড়তে পাঠায়।
আচ্ছা,
আরবি পড়তে পাঠায়। তো আরবি ওখানে গিয়ে পড়ি, মেয়েদের সাথে পড়তেছি, সবাই ভালো, দাদা হুজুর পড়া নেয়, পড়া দেয়। তো পড়তেছি পড়তেছি, এর ভিতরে আমার মানে বড় 13-14 বছর তিনটা মেয়ে বসে বসে বলতেছে, আজকে আমাদের ছুটি, তাড়াতাড়ি লাগবো, আমাদের স্কুলে যেতে হবে। তখন দাদা হুজুরে বললো যে হুজুর, আমাদের দাদা আজকে আমাদের ছুটি দিবেন, তাড়াতাড়ি, আমাদের স্কুলে একটা প্রোগ্রাম আছে, তো আমাদের ওখানে যেতে হইব, কাজ আছে স্কুলে। তখন আমি চলে যাওয়ার পর পরের দিন আমি বলি কি, আপা তো আপনারা কোন স্কুলে পড়েন, আমার ভর্তি করবেন? পরে বলে যে তুমি ভর্তি হইবা? বললাম যে হ্যাঁ আমি ভর্তি হব। কয় ঠিক আছে নিয়ে যাব। তো ওই নয়াটোলা স্কুল, UCEP, ঠিক আছে, ওই স্কুল আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ম্যাডামের সাথে কথা বলাই দেয়। পরে ম্যাডাম বললো শুধু তুমি ছবি নিয়ে এসো, আর কিছু লাগবে না। বললাম যে আমার কাছে টাকা নেই, টাকা দিব কই থেকে, আমার তো আমার বাবা গরিব, আমি টাকা দিতে পারবো না। পরে বলে যে টাকা লাগবে না, শুধু হাফ ছবি নিয়ে এসো। তারপরে হাফ ছবি নিয়ে যাই। যাওয়ার পরে পরে উনরা আমাকে ব্ল্যাকবোর্ডে সরু সরা ক খ লেখা দেখায়, মানে পরে ওয়ার্ড গুলো পড়তে দিলে, পরে আমি এগুলো পড়ি। পরে বললো যে তুমি কিসে পড়তে হবা, ওয়ানে না টুতে? তখন আমি বললাম যে না, আমি ওয়ান পড়ছি ম্যাডাম, আমি ওয়ান পড়ছি, আমি টুতে ভর্তি হব। তখন আমাকে টুতে ভর্তি করা হয়। ওই স্কুলটায় দুইবার মানে বছরে দুইটা ক্লাস হতো। তারপর আমি জুন মাসে যেমন ভর্তি হই, জুন মাসের শেষে জুলাইয়ের প্রথমে বই দেয় আমাকে হাতে। তো জুলাইতে আমি টুতে মানে ওইখানে, ঠিক আছে। তো এইভাবে আমি তখন ভর্তি হই, আমার মনে হয় 91 দিকে।
আচ্ছা,
91 দিকে ভর্তি হই। তো 91 মানে 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে, এভাবে যাই হোক। তো ভর্তি হওয়ার পরে আমাদের মানে ভালোই লেখাপড়া চলতে থাকে। আমার দুইটা ভাইরা বড়, আমার দুইটা ভাইকে আমি স্কুলে ভর্তি করি, বাসায় পড়াই। পড়ার ফাঁকে ফাঁকে আমার আম্মা এর ফাঁকে চাকরি
নেয়,
সুয়েটার ফ্যাক্টরিতে ড্রাগনে চাকরি নেয়, ঠিক আছে, চাকরি নেয়। তো আমাদের গ্রামের বাড়ি থেকে খুবই গরিব একটা ফ্যামিলি, একটা মেয়ে আসে, ওর 8টা বোন, খুব গরিব ফ্যামিলি। তো আসলে আমাদের সাথে থাকে, যাক আমরা দুই বোনের মতো থাকি। তো এখন দেখা যায় কি, আমার মা আমার চেয়ে অরে বেশি আদর করে, প্রচন্ড আদর করে ওরে।
তো আমার ছোট বোনকে,
হ্যাঁ আমার ছোট বোনকে, ঠিক আছে, ও আমাদের গ্রাম থেকে আসে। তো বোনটাকে খুব আদর করে, ওরে খুবই আদর করে। তো একটা ঈদে খুব আমি কান্না পাই, আমার কান্না করি যে বাড়িওয়ালার দুইটা মেয়ে থাকে, শাহনাজ আপু আর মনি আপু, ওনাদের বাড়িতে জয়সর। তো ঈদের দিন আমার মা আমাকে গোসল করায় না, আমার মা দিন কেমন আমার অবহেলা অবহেলা করে, মানে এই জিনিসটা আমার খুব কষ্ট দেয়। তো ওই শাহনাজ আপাকে আমার বলে যে তুই গোসল করে কাপড় পর, কাপড় পরে আস, আর পরে শাহনাজ আপা নিজের হাতে গোসল করে দেয়। তখন আমি চায়া চায়া দেখি, আমার অনেক খারাপ লাগে। তো এর ভিতরে করে কি, যখন আমি ক্লাস ফাইভে উঠছি, তখন বাস আমার আব্বা আমাদের ফালাই চলে যায়, চলে যায় হঠাৎ করে। মানে আর কাজকর্ম ভালো লাগে না, আর কাজকর্ম ভালো লাগে না, হ্যাঁ কাজ করতে পারবে না, তাই আমাদের ই করতে পারবে না। হঠাৎ একদিন সকালবেলা চলে যায়, বাড়িতে যায়, ওনার দেশের দিকে টান থাকে, মানে উনি জাল পাতবো, মাছ ধরবো, ঠিক আছে, এটাই থাকে ওনার। এই ছেলে মেয়ের লেখাপড়ার প্রতি কোনো নাই, সংসারে দায়িত্ব কর্তব্য ওরকম নাই। তো পরে চলে যাওয়ার পরে এখন তো আমাদের ঘর ভাড়াটা বেশি, ঘর ভাড়া বেশি, তো কিভাবে, আমার আম্মার তো চলতেছে না, হইতেছে না। পরে আমার মা বলে যে এখন আমি কি করব। তখন আমি বললাম যে ঠিক আছে, আর পড়ালেখার দরকার নাই। তখন কিন্তু মানে গার্মেন্টসের শ্রমিকগুলো খুবই ছোট ছিল, ছোট ছোট ছেলে মেয়েদের নেওয়া হইতো। তখন আমি গার্মেন্টসে ভর্তি হই, হাজিপাড়া গার্মেন্টসে ভর্তি হই, জিন্স গার্মেন্টসে। তো ওখানে ভর্তি হইলে
এটা আপনি বছর কত তখন বয়স কত
আমার 13 হবে
13
তো তারপরে ঠিক পুরো এক দেড় মাস ডিউটি করি একটা বেতন পাই তারপরে দেড় মাস সময় তো আমাদের তো এটা ছিন্নমূল স্কুল মনে হয় গরিব স্কুল তো ছিন্নমূল স্কুল তো ম্যাডাম আমার খুঁজতে খুঁজতে মেয়েদের সাথে খুঁজতে খুঁজতে আমাদের বাসায় গিয়ে উঠে নার্গিস আপা উনি আমার ক্লাস নিতেন বাংলা ম্যাডাম ছিলেন তো খুঁজতে খুঁজতে বাসায় গিয়ে ওঠেন তারপর আমার আম্মারে ধরেন যে আমার ছাত্রী কোথায় আমার এত সুন্দর ভালো ছাত্রী আপনি কি করছেন লেখাপড়া কেন বন্ধ করছেন তখন আমার মা বলে যে ওর বাবা তো ফালাই থেকে গেছে গে এখন তো সংসার চলতে কষ্ট হয় ঘর ভাড়া নিয়ে অনেক সমস্যা হয় তো এই জন্য ওর আমি করছি গান মিশে দিয়ে দিছি তখন বললো যে না সামনে পরীক্ষা ফাইনাল পরীক্ষা শেষ না পর্যন্ত কোথাও যেতে পারবো না আপনি আমার ছাত্রী এনে দেন তখন বললো যে কোথায় দিচ্ছেন আমারে বলেন তো একদিন হঠাৎ পরে মানে তারপরে আমার ম্যাডাম আমার হাজবেন্ডকে নিয়ে মোটরসাইকেল নিয়ে পরে এসে ঠিক 10টা বাজে আমার গার্মেন্টসে মানে আমি যেখানে চাকরি করি সেখানে গিয়ে উঠে ওঠার পরে পরে নিস্তাল আমাকে ডাকে এমডি রুমে ওখানে ডাকে গিয়া বলে যে এখানে হাওয়া নামে একটা মেয়ে আসছে আপনাদের এখানে কিছুদিন ধরে কাজ করতেছে ওই মেয়েটা আমার স্কুল থেকে আসছে ওর দেন ডাকেন তো আমার চারতলা থেকে আমি ফিনিশিং এ কাজ করি তো চারতলা থেকে আমার ডাকায় তখন আমি তো ম্যাডাম দিদিকে অবাক হয়ে গেছি যে আমার হয়তো বা মারবো তখন আমাকে বলে তুমি এখানে কেন তখন আমি বললাম যে ম্যাডাম আমার কি করবো আমার বাবা তো ঠিক এই করে না এই জন্য আমার ভর্তি হয়েছে গার্মেন্টসে তখন উনি মালিকের সাথে এমডির সাথে কথা বলেছে এই মেয়েটা খুবই লেখাপড়ায় ভালো ওর এই ছাড়া যাবে না আপনি এত বড় প্রতাপশালী লোক এত টাকা পয়সা আপনাদের আপনি একটু হেল্প করলে কিন্তু মেয়েটা ঠিক মতো লেখাপড়া করতে পারে তখন বললো যে কি হেল্প করতে পারি যে দেখেন আপনাদের তো অনেক মানে বুঝাই সুঝাই বলে যে ওর যদি একটু খরচা আপনারা এখান থেকে হেল্প করতেন তাহলে হইতো তো ওই ভদ্রলোক মানে মালিক খুবই ভালো ছিলেন পর আমার ঠিক আছে আপনি ওরে নিয়ে যান পর আমার বললো যে মা তুমি চলে যাও তোমার প্রত্যেক মাসে 10 তারিখে আমি বেতন দিলে তুমি এসে নিয়ে যাও টাকা নিয়ে যাও তোমার আর করতে হবে না
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতিতে যাব বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে আশা করছি আমাদের সাথেই থাকবেন সিক্রেটস সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট লাভ হেট Challenge Motivation Lies Truth Impossible Virtue Morality Something beyond entertainment Welcome to my stage of reality Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনারা যদি সিক্রেটস অংশগ্রহণ করতে চান ফোন করবেন আমাদেরকে এই নম্বরে ফোন নম্বরটি হচ্ছে 09611904904 আমি আবারও বলি 09611904904 হ্যাঁ যেখানটায় আমরা ছিলাম
তখন আমি ক্লাস আইসা যেমন আমার কালকে পরীক্ষা আজকে আমি আসিয়া করি পরে ফাইভে ভালো রেজাল্ট করি রেজাল্ট করার পরে বাস তখন আমার মাসে মাসে ওখান থেকে টাকা আসে টাকা দেয় পরে সিক্স পাস করি সিক্সও ভালোই করি তারপরে যখন সেভেন উঠি তখন আপা সবাই স্কুলে বলে তো আমার তো আবার স্যার ছিল না কোনো স্যার ই ছিল না আমি ঘরে বসেই যা পড়তাম আর স্কুলে যেটা শিখাই দিত ওইটাই তখন সেভেন উঠা পড়ার পরে তখন আমার একটা আপা ম্যাডাম ছিলেন বললো কি এখন নার্গিস আপা ক্লাস নেন উপরে এখন অন্য আপা ইংলিশ আপা ইংলিশ ম্যাডাম বললো যে উঠা দাঁড়াও তো উঠা দাঁড়াইছি বললো যে তুমি কি চাও না ভালো পড়তে আমি কি অবশ্যই তাহলে আমার কথা শোনো তুমি আজ থেকে ভালো করে ক্লাস করবা ঠিক আছে আর ভালো করে পড়বা তোমার ভালো রেজাল্ট হতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে তো আমার আমার পাশে যে বান্ধবী ক্লাসমেট সসময়ের সাথে আমি চলতাম আমার রুল তিনের উপরে হইত না মানে তিনের নিচে মানে তিন থেকে আমার কেউ সরাইতে পারতো না এক আর দুই ওরা প্রাইভেট পড়তো নার্গিস আর আসমা ওরা দুজনে ইয়ে পড়তো প্রাইভেট পড়তো তো আমার তো প্রাইভেট ছিল না আমার তো মানে দুর্গম কপাল খারাপ যাই হোক তারপরে সেভেনে পরীক্ষা দিলাম দেওয়ার পরে ভালো রেজাল্ট করলাম এখন ক্লাসে ছাত্রী ছিলাম 30 জন 30 জনের ভিতরে এখন আপা বলে যে বাছাই করা হবে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে টেকনিক্যাল স্কুলে পাঠাতে হবে।
ওকে,
ভালো রেজাল্ট করলাম, লম্বাও বেড়ে গেছি, বয়স অনুযায়ী অনেক লম্বা হয়ে গেছি। তখন আপা বললো কি যে তোর তো কপাল খারাপ, তুই কি নিবি? বেশি তো টেকনিক্যাল আছে যে যারা ভালো রেজাল্ট করে তাদের মানে কম্পিউটার শেখানো হয়, তারপরে ইলেকট্রনিক শেখানো হয়, টিভি, যে টিভি সারে টিভি বানায় এগুলা, ঠিক আছে। তো আসমা ওরা চান্স পেয়ে গেল টিভিতে, মানে এখন ওরা সোনিতে কাজ করতেছে, কেউ ন্যাশনালে কাজ করতেছে। তো আমাকে বললো তুই কি করবি? আমি বললাম যে ম্যাডাম আমি কি করবো, আমি মারে জিজ্ঞেস করিনি। তো বাসায় আসলাম, মারে বললাম যে মা কি করবো, ওখানে দুই বছর কোর্স থাকতে হবে, আমার পড়াইতে হবে বাই প্রাইভেট পড়াইতে হবে। তখন বললো যে না, আমার পক্ষে সম্ভব না, তো দেখতেই আসস। তো আমি কি করবো? তো বললো যে ই কর, তুই টেলারিং শিখ, টেলারিংটা নেই। তখন আমার নিল তো 6 মাস টেলারিং। তো আমার বললো যে লিঙ্কিং শিখবা সোয়েটার? আমি কি, না আমি সোয়েটার শিখবো না। তখন বললো, আমি বললাম যে আমি টেলার সব টেলারিং শিখলাম, আর 6 মাস টেলারিং, আর 6 মাস হলো গার্মেন্টস শ্রমিক। তখন ভালো চান্স পেলাম, ওখানে গেলাম। যাওয়ার পরে বাস, এখানে যেমন আমাদের স্টাফ স্কুলের বাস আছে মিরপুর 2 নম্বর, ঠিক আছে, টেকনিক্যাল স্কুল। তো আমাদের স্কুল বাস আছে, যেমন আমরা তখন মগবাজার এলাকায় থাকি, নয়টোলা স্কুলের সাথেই থাকি, তখন আমার গিয়ে দাঁড়াতে হয় স্কুলের বাসের জন্য, মগবাজার স্টেশনে দাঁড়াইতে হয়, ঠিক আছে, ওখানে গিয়ে দাঁড়াইতে হয়। তো সকালবেলা মানে তখন আমার জিজ্ঞেস করলো কোনবার, কোন সকালে ক্লাস নিবা না দুপুরে নিবা? তখন আমি বললাম যে না, আমার তো ভাই দুটো ছোট ছোট পড়াইতে হয়, তারপরে আবার ঘরে টুকটাক করতে হয়, মা যেহেতু কাজকর্ম করে। তখন আমি বললাম যে না, আমি বিকালে শিফটি নিব, বিকালে শিফটি নিব। তখন বিকালে চান্স পেলাম, পরে বিকালে শিফটি নিলাম। তো আমার 11টা বাজে গিয়ে দাঁড়াইতে হয় বাসের জন্য, ওখানে দাঁড়াই, তারপরে ওখান থেকে বাস এসে নিয়ে, মানে পুরাটা শহরেই তখন থেকে চিনা হয়ে যায় যে কিভাবে কিভাবে যায়। এক বছর ক্লাস করার পরে ওখানে পরীক্ষা হয়, ওখানে কাজের উপরে পরীক্ষা হয়, তো ওখানে পাস করি। তখন বলে যে মেয়েরা, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে, তোমরা যদি ভালো একটা মালিক আসছে, তোমরা যদি চাও নোশন দিতে 2500 থানায়, ওখানে একটা মালিক তোমাদের কন্টাক্টে নিবে, আমাদের এখানে যোগাযোগ করছে, তোমরা ওখানে গিয়ে কাজ করতে পারো। তখন আমি বললাম যে ঘরে বসে থাকুম কেন, আর ঠিক আছে আমি ওখানে যাব। তো গেলাম, আমি যেমন রাজি করাই অন্যজনের আম্মারে, আবার অন্যজন আমার আরেকটা বান্ধবী রাজি করে আমার আম্মারে, অবিবাহিত মেয়ে, এইভাবে মা বাবা, কোনো মা বাবাই ছাড়তে চায় না। তারপরে সেখানে গিয়ে দেখি কি না, মানে খুবই খারাপ পরিবেশ, ভালো না। তখন আমরা বললাম যে স্কুলে আবার করলাম, রিটার্ন বাই করলাম যে না। তো একই হিসেবে আমাদের যে টেকনিক্যাল হেড স্যার ছিলেন, ওনারে ওই মালিককে পড়াইছে, বেশি বেতনের কথা বলছিল, উনি আমাদের নিয়ে গেছে, ওনার ওখানে চাকরি হয়েছিল, জিএম না পিএম পদে যেন চাকরি হয়েছিল। তখন দেখলো যে না, মালিকের সাথে ওনার কন্টাক্ট মানে মিললো না হয়তোবা। তখন স্যারে বললো যে আমাদের নিয়ে আবার আইসা পড়লো। আইসা পড়ার পরে তখন আর ঘরে বসে কি করবো, তখন বাসায় বসেই থাকি বেশিরভাগ। তখন মা বলে যে এভাবে হয়নি, তুই কিছু একটা কর। তো আমি যে টেলারিং শিখছি ওই টেলারিং আমার কিছুই হয় না, এটা এই কাজটার কাজই মনে করি না, কিছুই শিখা হয়নি। তখন বাস, তো আমার এক চাচাতো ভাই, আমার চাচাতো ভাই থাকে আমাদের বাসায়, তো ওনার সাথে আমার মানে উনি আমার খুব পছন্দ করত, খুবই পছন্দ করত। তো প্রপোজ করে, প্রপোজ করার পরে তখন আমি বললাম যে না, এটা হয় না। তারপরে যাক একটু একটু করে হয়ে গেল, দুজনের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, মানে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তখন আমরা দুজনে শপথ করলাম, ঠিক আছে। শপথ করার পরে মানে চলতেছে, কেউ জানে কেউ জানে না, এভাবে চলতে থাকে 4-5 মাস হয়ে যায়। কিন্তু ছেলেটা এতই ভালো, কখনই খারাপ নজরে দেখেন নাই, ও আমার আপনি বলতো, আমি ওর আপনি বলতাম। একটা কথা কি ভাইয়া জানেন, রহস্যময় যে ওর সাথে আমি কোথাও কোনোদিন যাই নাই, ওর সাথে আমি কোনোদিনও কোথাও কোনো সিনেমা ছবি মানে গল্প কোথাও কোনোদিন জানি। আমার প্রেমের বয়সে, ওর সাথে প্রেম করার বয়সে আমি মাত্র ওর 4 টাকা খাইছি একদিন, শুধু আমার 4টা ফুরিয়ে নেওয়া হয়েছে, এটা আমার পুরো মনে আছে।
ওকে,
হ্যাঁ, ও আমার খুবই করত। আমাদের কথা হইতো যে উচিত লেখা আমার টেবিলে রেখা যেত, আমি পড়তাম, আবার আমি লেখা রেখা যেতাম, ও আবার নিয়ে পড়ত, এটাই ছিল। তারপরে এভাবে আমাদের, আমার আব্বার মামাতো ভাইয়ের একটা বন্ধু অনেক আগে থেকে আসা যাওয়া করে, ওনার নাম ছিল কবির। তো কবির আমার ভাইয়ের, আমার ভাই, আমার যে ভাই আমার ভাইয়ের অনুষ্ঠান মুসলমানি করাইছি, মানে সুন্নতে খাতনা করাইছি। তো এখন ছোটখাটো একটা অনুষ্ঠান করব, একটা অনুষ্ঠান ঘরের ভিতরে চলতেছে। তো অনুষ্ঠানের ভিতর না, এদিকদা মা বলতেছে যে এখন তো বড় হয়ে গেছে, এদিকদা অসত মা বুঝতে পারতেছে, ধরা পড়ে গেছে। আমি তো বলতেছে যে এইভাবে এই করলে তো মানুষ খারাপ করবো, ওর জন্য ছেলে দেখো। সবারই বললো যে ওর বিয়ে দিব, ওর জন্য ছেলে দেখা হোক, ছেলে দেখো। তো আমার আবার অনেক আছে কাজিন আছে, মানে এর খালতো ভাই, মামাতো ভাই, সবাই আমাদের বাসায় আনাগো না। তো আমরা ফ্যামিলিতে শুধু আমরাই ছিলাম, আর সবাই আমাদের বাসায় আসতো।
আপনারা কয় ভাই বোন ছিলেন?
আমরা তিন ভাই বোন।
তিন ভাই বোনের মধ্যে আপনার ভাইটা সবচেয়ে ছোট?
হ্যাঁ, আমি বড়, আমার দুইটা ভাই ছোট।
ছোট,
হ্যাঁ, ঠিক আছে। দুজন মাদ্রাসায় পড়ছে,
সবার আনাগোনা ছিল। হ্যাঁ বলেন, তারপর?
তো মা বলল যে তুমি সবাই ওর জন্য জামাই দেখো, ভালো জামাই দেখো, ওর বিয়ে দাও। তখন ওই কবির আসতো যাইতো, আমার ওই আব্বার মামাতো ভাইয়ের সাথে আসতো যাইতো। আমরা চাচা বলতাম, চাচার বন্ধু তো চাচাই হয়। তো চাচি বলতাম, আমার ফাঁকে ফুঁকে একটু মানে আগে পড়াতো, আসতো অনেক আগে থেকেই, আসতে যাওয়া করতো, দুই তিন বছর হয়ে গেছে আসা যাওয়া করতো। তো আমার একটু মাঝে মাঝে একটু পড়াঠোরা, স্কুলে যখন ছিলাম পড়াঠোরা করে দিত। তো উনি এই কথা শোনার পরে বলল যে আমি হাওয়াকে বিয়ে করবো, আপনারা ভেবে দেখেন, আমার বাড়িঘর দেখে আসেন, আমি হাওয়াকে বিয়ে করব। তখন আমার ভাইয়ের মুসলমানের অনুষ্ঠান শেষ হয়ে গেল। যাওয়ার পরের দিন, অনুষ্ঠানের পরের দিন আমার স্কুলের কাপড়চোপড় বানাবো কিছু কিছু, সরি, তখন আমি পড়তেছি, তো স্কুলের ড্রেস বানাবো। তখন আমি স্কুলে মিরপুরে পরে আমার স্কুল ড্রেস বানাতে হবে, মার সায়া ব্লাউজ, আমার দাদুর সায়া ব্লাউজ, এগুলো বানাতে হবে। তো আমার এক দূর সম্পর্কের ফুপু আবার এই অনুষ্ঠানে বেড়াইতে আসে। তো ফুপু থেকে যায় কিছুদিন, তো ফুপু নিয়ে করে আমি সন্ধ্যার সময় স্কুল থেকে আসতে আসতে পাঁচটা বেজে যায়, সাড়ে পাঁচটা। খাওয়ার পরে তো আমি বলি যে ফুপু চলেন দর্জির দোকানে যাই, আমবাগান দর্জির দোকানে যাই, কাপড় গুলা বানাইতে দিয়ে আসি। ফুপু বলতেছে তুই কি জানো তোর বিয়ে ঠিক হয়েছে? মানে তখন বলল যে হ্যাঁ তোর বিয়ে ঠিক হয়েছে। তুই কি কোথায় কোন দেশে? তখন বলল যে আছে, তুই তারা চিনস? তখন আমি বললাম যে আমি তাকে চিনি, ফুপু বলেন না কে, তুই তারা অনেক চিনস, বলা যাবে না? পরে আমি বললাম যে বলতেই হবে। তো এর ভিতর ফুপু যখন বলল যে কবিরের সাথে, তখন আমি বললাম যে কবিরের সাথে, মানে আমি জানি কেমন হয়ে গেলাম, মনে হলো যে আমার আকাশটা ভেঙে মাথায় পড়ল। তো আমি বললাম যে এটা কি করে সম্ভব, আমি তো ওনার চাচার চোখে দেখি, চাচার মতন এই করি যাক। তখন আমি শুধু আমার মনে আছে যে কাপড় গুলা দিয়ে দর্জিরে দিয়েই আইসা পড়ছি। আইসা ঘরের ভিতরে ঢুকতেই দেখি, তখন আমার তিন রুমের বাসা, তখন ঘরের ভিতরে ঢুকতেই দেখি কি সে আমাদের বিছনা, মার বিছনায় শুয়ে পড়ছে। তো আমার বিছনা আমার রুমটা পাকঘরের সাথে ভিতরে, তো শুয়ে পড়ছে। তখন আমি তখন বুঝতেই তো পারতেছেন ভাইয়া যে আমার কেমন লাগতেছে, মানে আনিজি আনিজি ফিল করতেছি। তখন আমি আমার রুমে শুয়ে গেছি, চলে গেছি, তো ও জানতো না যে আমি জানে ফেলাইছি। তখন আমার বলতেছে কি ব্যাপার, পড়তে বসবা না আমাকে? কি না পড়বো না, তা আমাকে ঠিক আছে। তো আমার ওই ফুপু বললো যে কবির বিষয়টা তো জানা জানি হয়েছে, তুমি ওর ই করো না, ওর সামনে যেও না। পরে বললাম, পরে বলার পর কি ঠিক আছে বললেন কেন তাড়াতাড়ি, যাই হোক। পরে এভাবে আমার পড়ার সেই হয়ে যায়। তো আমার ওর সাথে, ও আমার খুব পছন্দ করে, খুবই পছন্দ করে। তো এর ভিতরে আমার আমি যে ছেলেটাকে ভালোবাসতাম সেই ছেলেটা শুই না বলে আমার তারিখ পড়ে যায়, বিয়ের তারিখ পড়ে যায়। ওই বাড়ি থেকে লোকজন এসে দেখা যায় বাড়িঘর, ওই আমাদের লোকজন আমার আব্বার মামাতো ভাইরা ওইখানে গিয়ে দেখে আসছে, বাড়ি দেখে আসে, দেখে আসার পর পছন্দ হয়, তখন আমাদের একটা মানে হয়ে যায়, ডেট পড়ে যায় যে বিয়েটা হয়ে যাবে ডেট পড়ে যায়। এর ভিতরে আমার যেহেতু প্রেমটা ব্রেকআপ হয়ে যেতেছে, তারপর মন্টু একদিন বলে যে এমন এমন এখান থেকে চলে যায়, মন্টু ভাই এই ব্যাপারে দেখে শুনে পরে চলে যায়। আমি ও যখন একদিন বাড়িতে যায়, যাওয়ার পরে আমার ছয়টা চিঠি জমা থাকে, ছয়টা চিঠি বলে কি ওর কাছে থাকে। তখন বলে কি যে আপনি ছয়টা চিঠি রেখে দেন। তখন আমি বললাম যে কেন রেখে দিব, আমি তো বাড়িতে যেতেছি, কারণ আমার ছোট বোনটা তো খুব ফাজিল, এই ছয়টা চিঠি যদি পায়, ছয়টা চিঠি যদি আপনি ওর হাতে, কারো হাতে চিঠিগুলো পড়ে, তাহলে বাড়িতে তুলপার কাণ্ড ওইটা দেবো, আপনি রেখে দেন। তখন আমি বললাম যে আপনি আমার চিঠিটা বহন করতে পারবেন না, লুকায় রাখতে পারবেন না, তাহলে আপনি আমার নিয়েই করবেন কিভাবে, আর আমার এই করবেন যদি আপনার ফ্যামিলির নামে নিয়ে যায়, তাহলে আপনি আমার নিবেন কিভাবে, এইভাবে কথাটা বলার পর উপরে কি চিঠিগুলা নিয়ে যায়। তো ঠিক ওর বোনের বাড়িতে যাওয়ার পরে, ভাই তো বড়, তো ওর বোনের পকেটে হাত দেয়, হাত দেওয়ার পরে চিঠিগুলো পাই, তো চিঠির অবশেষে ইতি আমার নাম লেখা থাকে, ইতি করে আমার নামটা লেখা থাকে, তখন ওই চিঠিগুলো আমার চাচাতো বোন ওর জীবন দেয় ওর মার কাছে দেয় যে দেখো মা, তখন ও আবার শিখতে পড়ে, দেখো মা ভাইয়া না হাওয়া পার সাথে প্রেম করে। তো এই কথাগুলো জানাজানি হয়ে যায়, খুব জানাজানি হয়ে যায়, তখন ওরা ওর বাড়িতে অনেক বোকাবদ্ধ করে ওরা নাকি দাউনি কাঁদতে উঠে যে এটা কিভাবে সম্ভব, ওদের কি আছে এই বিষয়ে করে খুব। তো আয়সা মন খারাপ করে আর আমাকে এইগুলো বলে না, বলো যে চিঠিগুলো বললাম রাখতে রাখলেন না, এখন দেখেন কি আগুন লাগছে। তখন আমি কি ঠিক আছে আগুন লাগছে যখন তো নিবানো যাবে, এই কথা বললে বাস শেষ। তো এর ভিতরে কিছুদিন পরেই দেখতেছে যে না, তারপরে থামতেছে না, চলে যেতেছে। এর ভিতরে আমার ওই চাচা আসে, চাচা আসে, চাচা আইসা বলে আমার বাবারে আমার মারে বলে যে তোর এই মেয়ে বিয়ে দিবি, তোর মেয়ে কি আমার ছেলের জন্য রেখে দিছস, হ্যাঁ তোরা কি মানে এই অনেক কথা হয় আমার আব্বার চাচার ভিতরে পড়ে যে যত খরচ আছে আমি দিব, তোর মেয়ে বিয়ে দে। তখন আমার আব্বা বলে যে মেয়েটা যখন আমার তার বিয়েটা আমি দিতে পারবো, খরচ আমি করতে পারবো। এই বলার পরে বাস তখন মা আমাকে অনেক মারে, তারপরে দিন দিনে দরজা লাগায় অনেক মারে, মারার পরে তখন সবাই বলে দেয় যে ওর জন্য জামাই দেখো বিয়ে দিব। এর ভিতরে ওই যে বললাম যে কবির, ঠিক আছে কবির নিজেই বলে যে হ্যাঁ আমি হাওড়ে বিয়ে করব। তখন আমাদের ডেট হয়ে যায়, বিয়ের ডেট পরে কি মাসটা যেন থাকে 21 তারিখে বিয়ে হবে। তখন ওই আমার মন্টু ভাই এসে বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে, ওইখান থেকে চলে যায় আগারগা চলে যায়। তখন আমি কি হয়েছে কি কথা কয় কি কথা আছে, তখন বললাম যে ঠিক আছে বলেন, বলে যে আমি তো তোমার কোনোদিন ছেলেরা প্রেম করে প্রেমে পড়ে অনেক কিছুই চায়, অনেক কিছু একটা মেয়ের কাছে চায়, আমি তো কোনোদিন কিছু চাইনি তোমার কাছে, তো আমি তোমার কাছে একটা জিনিসই চাইবো।
আপনি যে এই মন্টুকে লাভ করতেন এটা কি আপনার ফ্যামিলি জানতো?
হ্যাঁ ফ্যামিলি জানতো,
ফ্যামিলির পক্ষ থেকে সাহায্য ছিল?
তখন আমাকে বললো যে শুনছি প্রেমিক প্রেমিকা বা বাংলা সিনেমাতে দেখি অনেক কিছু আদায় করে মানে অনেক অধিকার খাটায়, আমি একটা অধিকার খাটামো আপনি আমাকে দিবেন? তখন বললাম যে দেবার মতন হইলে বলেন দিব। তখন বললো যে আপনি আর কারো যারা মনে তারে বিয়ে করেন তাতে সমস্যা নেই, কিন্তু আপনি কবিকে বিয়ে করবেন না। তখন আমি বললাম কেন কি হয়েছে? তখন বললো যে আপনি তো জানেন না মধুবাগ মাঠে বসে কবিরের সাথে আমার হাতাহাতি হয়েছে। আমি কোন বিষয়? ও আমার টিটকারি দিয়ে কথা বলে যে প্রেম করলে এখন আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, দেখছস কে জয় হইল মানে এই কথা বলছে। বলার পরে বললো যে ঠিক আছে, ও আবার মন্টু বলছে যে যদি আমি ভালোবেসে থাকি মেয়েটারে তাহলে তুই কোনোদিনও পাবি না।
মানে ওই ছেলেটাও আপনাকে রাখবো, ছেলেটার নাম কি ছিল?
কবির। হ্যাঁ, তো আমি যদি ভালোবেসে থাকি, আমি সত্যিকারই ভালোবেসে থাকি, তাহলে তুই কোনোদিনই ওরে পাবি না, আমি যখন পাবো না তোরে পাইতে দিব না। তখন বলার পরে আমি বললাম কি হয়েছে, এ নিয়ে গেঞ্জাম হয়েছে? হ্যাঁ এ নিয়ে গেঞ্জাম হয়েছে। আপনার কাছে আমি জীবনে কিচ্ছু কোনোদিন চাই নেই, আমরা ভাই বোন, ভাই বোনের মতো রয়েছি, মাঝে আপনার সাথে আমার খুব ভালো লাগছে, আপনি আমি ভালোবাসছি, বাট পাপ করি নেই, এখানে একবিন্দু পাপ নাই, কোনোদিন আপনার আমি হাত ছুঁয়েও দেখি নেই যে হাতটা কি নরম না শক্ত। আমি কি ঠিক আছে বলেন, শুধু আপনি কবিরকে বিয়ে করবেন না, আর যা ইচ্ছা তাই করেন।
এটা আপনাকে কে বললো?
এটা বলে মন্টু।
আপনি করে কেন বলতেছেন? আপনার সঙ্গে তো সম্পর্ক হয়ে গেছে।
সম্পর্ক হয়েছে না, আমরা সবসময় দুজন দুজন আপনাকে এটা বলতাম
সম্পর্ক হওয়ার পরেও।
হ্যাঁ কথা বললো পরেও। তখন তারপরে আমাকে ঠিক আছে তখন বললো যে এই কথাটা অন্তত রাখেন আপনি আমার দয়া করে। তখন আমি বললাম যে ঠিকই তো, ছেলেটা আমি পাইলাম না, আমার পাইল না, একটা কষ্ট সারাটা জীবন এটা নিয়ে বহন করবো, তারপর আর আমি এমনি ইচ্ছুক না কবিরকে বিয়ে করার জন্য, আমি এমনি ইচ্ছুক না, আমার ভালো লাগে না, যেহেতু আমি তাকে চাচা বলতাম অনেক সময় অনেক কথা চাচা বাস্তির মতন বলতাম, তার সাথে আমি কিভাবে সংসার করব এটা সম্ভব না। তখন বাস আমি কবিরকে আমি রাজি না, বিয়ে একদম তারিখ ঠারিখ আমি রাজি না, আমি বিয়ে করবই না, আমি এখানে বিয়েতে রাজি না, আমার দাদু যেহেতু আছে আমার দাদুর বারবার তার সাথে মানে তার পাশ দিয়ে ঘুরি আর বলি আমি আমি যাব না, আমি এই বিয়েতে রাজি না, আমি বিয়ে করবো না।
ফ্যামিলিগতভাবে কি চাচ্ছিল যে কবিরের সঙ্গে বিয়ে হয়ে যাক?
হ্যাঁ ফ্যামিলিগত দুটো ফ্যামিলি ছিল এটাই ছিল। তখন দাদু বলল যে কেন মানে বারবারে বুঝায় বুঝি না, তো কবিরও আমাদের ঘরে বেশি আসে যায়, দেখা যায় যে আমার খুবই করে লাইক করে, দেখা যায় আমি যে জিনিস খাইতে চাই না আমার সে আমার জন্য সেই জিনিস নিয়ে আসে, আমি কি খাইলে ভাল লাগবো, আমার কি করতে ভাল লাগবো, আমার ঠিক আছে এরকম সারাক্ষণ আমার পিছিয়ে লাগিয়ে থাকে। লাগিয়ে থাকার পরে ভাই এত আমরা ভালোবাসে, দেখা যায় যে ও আমি একটা আমি 13-14 বছরের একটা মেয়ে, 14-15 বছরের একটা মেয়ে, আমি কি একটা ডিম চুলা খাইতে পারি না? খাইতে পারি, কিন্তু সে আমাকে বলে যে হাতের ভিতরে চোখলা দুইটা পরে কেটে দেবো, আমি ছিলে দিয়ে দাও।
মানে মন্টু?
হ্যাঁ, না কবি,
কবি আপনাকে যেকোনো ভাবে কনভিন্স করার চেষ্টা করতো।
হ্যাঁ হ্যাঁ সেটাই। তখন মা বলল যে মানে আমার এত মানে খুব কেয়ার করে, কেয়ার করার পরে তখন মা বল আমি তো কথা শুনি না, আমি তো কথা শুনি না। আমি এক পর্যায়ে আবার একদিন পা ধরে বলি যে আপনাকে আমি বিয়ে করবো না, প্লিজ আপনি এখান থেকে ই করেন, আমার বাঁচান, আপনি বলবেন যে আমি হাওয়ারে বিয়ে করবো না, নাহলে আমার মেরা ফেলাই বাবার মা। আমার মা খুবই জিদি, খুবই রাগি, আমার মা যখন রাগ ওঠে তখন কি বলবো সেটা ই থাকে না, ওনার সেন্স থাকে না। তখন কবির ভাই বলল না আমি তোমার এ থেকে সরতে পারবো না, তাহলে আমার মুখ আমি মরে যাব, মানে আমার মরা মুখ দেখবা। তখন আমি বললাম যে আপনি সরবেন না, তাহলে আমারই শর্ত হবে, আমি সরে যেতেছি।
মাফ করবেন, আবার এখান থেকে একটা বিরতিতে যেতে হচ্ছে। ছোট একটা বিরতির পর আমি আবার আপনার কাছে ফিরে আসব। আর প্রিয় শ্রোতা, সিক্রেটস অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করতে হবে 0961190409 এই নম্বরে। আমি আবারও বলছি 0961190409 এই নম্বরে। অনেকেই আমাকে একটা কথা বলেন, বিশেষ করে সিক্রেটস অনুষ্ঠান নিয়ে আমি ধরনের মানে রিপ্লাই খুব বেশি পাই যে কিবরিয়া গত পর্বটা কিন্তু তেমন একটা ভালো হয়নি বা আজকের পর্বটা কিন্তু তেমন একটা ভালো হচ্ছে না। এই জায়গাটা থেকে বলেন আমি বুঝতে পারি, সেটা হচ্ছে যে কতটা তাদের কাছে আসলে ইন্টারেস্টিং মনে হলো কন্টেন্টটা, বা কতটা তাদেরকে ইমোশনালি টাচ করতে পারলো, কতটা তাদের জন্য অবাক করার মতো হলো। দেখুন, আপনারা অবশ্যই মনে রাখবেন যে অফকোর্স এটা একটা পারফরমেন্স, যেহেতু একটা এন্টারটেইনিং শো, কিন্তু এটাও মনে রাখা উচিত যে আমাদের অনুষ্ঠানের ট্যাগলাইন হচ্ছে সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। কজ আমরা এখানে যাদেরকে নিয়ে আসি তারা কেউ এখানে পারফর্মার না, কেউ এখানে ড্রামা করতে আসেন না, কেউ এখানে মানুষের মনোরঞ্জন করতে আসেন না, কিংবা কেউ এখান থেকে বিশেষভাবে লাভবান হওয়ার জন্য আসেন না। যারা আসেন প্রত্যেকেই নিজের গল্পটা আপনাদেরকে বলেন এই কারণে যাতে করে তার জীবনের মতো সিক্রেটস আপনার জীবনে জন্ম না হয়, এবং এই মানুষগুলোকে আমরা লাইমলাইটে তেমন একটা নিয়েও আসি না, সুতরাং সেলিব্রিটি হওয়ার কোনো সুযোগও নাই। তার মানে বুঝতেই পাচ্ছেন যে এই অনুষ্ঠানের কন্টেন্টটা কখনো কখনো তিতে হতে পারে, কখনো কখনো নন এন্টারটেইনিং হতে পারে, কখনো কখনো ইন্টারেস্টিং নাও হতে পারে, কিন্তু যদি আপনি ঘটনার ভেতরে ঢুকে কিছু খোঁজ করেন তাহলে আপনি নিশ্চয়ই কিছু না কিছু পাবেন। সেরকম দিক থেকে আজকের এপিসোডটাও হয়তো সেরকমই। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি।
Hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরও একবার। শুনছেন জীবন গল্প, হাওয়া রয়েছেন আজকে এখানে। হাওয়ার জীবনের সিক্রেটস, সে আসলে প্রান্তিক পর্যায়ের ইকোনমিক স্ট্যান্ডার্ডের একজন মানুষ, এবং সেখান থেকে তার যে বলা, তার যে বোঝা, সেভাবেই আমরা বলা এবং বোঝার চেষ্টা করছি। কারণ এই অনুষ্ঠানগুলোর লিসনার্সরা অনেক বেশি ওয়াইড রেঞ্জের, একেবারে সমাজের নিচুতলা থেকে শুরু করে বিদেশে হাই ক্লাস, সোশ্যাল হাই ক্লাস মেনটেন করেন, এরকম অনেক অনেক মানুষ এই অনুষ্ঠানগুলো শোনেন, এবং সব ধরনের মানুষরাই যেহেতু এখানে আসেন, সুতরাং হাওয়াও এখানে মোস্ট ওয়েলকাম। তো হাওয়া, যেখানে আমরা ছিলাম বলুন তারপর।
তো আমি রাখিরা আমার বান্ধবীর বাসায় চলে যাই।
ওকে ওকে,
বান্ধবীর বাসায় চলে যাই, তখন দুই দিন থাকি ওখানে। দুই দিন থাকার পরে পরে আব্বা গিয়ে আবার নিয়ে আসে। নিয়ে আসার পরে পরে মা কয় কেন যাবি না? যাব না, আমি এই বিয়েতে রাজি না। পরে মা আমার দরজা জানলা বন্ধ করে ভরি হাতে নিচ্ছে যে মেরা ফেলাইব, কেন রাজি না? পরে আমার দাদু ছিল, আমার দাদু পরে আমার বাঁচাইছে, মানে বাঁচাইছে কি বলছে যে দাদু কান্না করে গেছে যে যেহেতু ও রাজি না, সেখানে দিয়ে লাভ কি? যদি পরে একটা দুর্ঘটনা ঘটে গেল বিয়ের পরে দরকার নেই, বাদ দাও। তখন আমি মারে বলছি যে মা আমাকে যেখানে মনে সেখানে বিয়ে দাও, যার কাছে মনে তার বিয়ে দাও, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি তাকে বিয়ে করবো না, আমি কবিরকে বিয়ে করবো না। তো মা বারবার একটা প্রশ্ন করে, করবি না কেন, সমস্যা আমার বলবি তো? আমি ওই কথা আর ভাঙি না যে মন্টু ভাইয়ের সাথে ওয়াদা করছে যে আমি কবিরকে বিয়ে করব না। তখন পরে যাক এটা ভেঙে গেল আর হইল না বিয়েটা, বাস। তারপর আমরা বাসা চেঞ্জ করি নয়টোলা থেকে, আবারও ডাক্তারগুলিতে আসি, মালিবাগ ডাক্তারগুলি, ওইখানে ওই বাসায় আসে। আসার পরে তখন আমার সুয়েটার ফ্যাক্টরিতে চাকরি চুক্তি করে না, আব্বা ই থাকে, আব্বা কাজকর্ম করে আর মা ছোটখাটো কাজ করে, ঠিক আছে, ছোটখাটো একটা কাজ করে, মানে পাশেই একটা ফ্ল্যাটে কিছু স্টুডেন্ট ভার্সিটি স্টুডেন্টরা থাকে, তখন ওইখানে রান্না করে। তো মালিবাগ আসলাম, ওখানে এসে ই করলাম, বাসা নিল ওখানে বসেই, বাস। তো পাশাপাশি মা যে বাসায় এই রান্না করার কাজটা করে, তারপরে একটা বাসা থাকে, একটা সাপড়ার একটা বাসা থাকে, ওখানে একটা ফ্যামিলি থাকে, আমাদের দেশেরই একটা ফ্যামিলি থাকে। সেই ফ্যামিলিতে যার সাথে আমার বিয়ে হয়, এই যে শুরু। তখন একদিন সন্ধ্যাবেলা আমার আব্বা হঠাৎ করে কি নিয়ে দেন, একটা রামপুর একটা গ্যাঞ্জাম করে বাড্ডা থানা, তখন বাড্ডা থানায় মামলা হওয়ার পরে সন্দেহ একটা কেসে আমার বাবা পড়ে যায়। সন্দেহ কেসে পড়ে যাওয়ার পরে এখানে আব্বারে নিয়ে যায়, মানে থাকার পরে জেলখানায় ছিল 8 দিন। আসার পরে তারপর আব্বা বড় যে লোকটা ওনার সন্দেহ করে মামলা দেয়, আব্বা তারে মারে রামপুরা ফালাই মারে। পরে এটা নিয়ে পুলিশ কেস খুব গরম গরম চলতেছে খুবই। তো আমরা যে নয়টোলা বাসা ভাড়া ছিলাম শাহনাজাবুদের বাসায়, ওই উনরা মানে সরকারি চাকরি পুলিশ ছিলেন। তো ওই ওই পরিচয়ে যখন মা ওই বাসায় গিয়া বলছে যে আপনার ভাই তো ইয়ে পড়ে গেছে, কেসে পড়ে গেছে, পরে ওই আঙ্কেলটা ওই শাহনাজাপুর আপা বাবা আপারে সারাই ঠারাই আনে। এই ভিতরে আমরা মালিবাগে আসি, দুই মাস তিন মাস হয়ে গেছে আসছি, নতুন এলাকা, কাউকে চিনি না জানি না, ডাক্তারগুলি, ঠিক আছে। তো একদিন সন্ধ্যাবেলা আমার দুই ভাই পড়তে বসছে ঘরে, আমি মানে সন্ধ্যাবেলা বাড়িতে কারেন্ট, ওই বাড়িতে কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। তো আমি আর ওই যে মন্টু ভাই আবার আসে, ঠিক আছে, মাঝে মাঝে আসে আমাদের বাসা আসে, যেহেতু চাস্তো ভাই আসে। তো একদিন সন্ধ্যাবেলা আমি আসে দরজায় সামনে দাঁড়ায় কথা বলতেছি, চারিদিকে প্রায় অন্ধকার হয়ে গেছে আর আমার দুই ভাই রুমের ভিতরে পড়তেছে। এর ভিতরে একটা লোক আসে। তো ওই বাসায় বড় ওয়ালটা অর্ধেক ওয়াল, হাফ ওয়াল, মানে দেখা যায় কেউ আসতেছে কি না, এটা দেখা যায়। তো সন্ধ্যাবেলা একটা লোক, একটা ছেলে কালো করে একটা গোলাপি কালারের শার্ট গায়ে, দেখলাম বাড়ির ভিতরে আসছে, বাড়ির ভিতরে ঢুকতেছে। ঢোকার পরে বললো কি যে এখানে কি ফরিদপুরের লোক থাকে? তখন মাদারীপুরের কেউ তেমন একটা বলতো না, যে ফরিদপুর বলতো, যে ফরিদপুরের লোক থাকে। তখন আমি বললাম যে আল্লাহ, থানা থেকে মনে হয় আসছে, লোক ঠোক আসছে, আমি কি না এখানে কোনো ফরিদপুর লোক থাকে না। তো ওই ছেলেটা বললো, মানে এই লোকটা আইসা বলতেছে, ঘরের দুয়ারে আইসা পড়ছে যে থাকে তো, আমি কি না থাকে না। এইভাবে আমি বললাম যে না, এখানে থাকে না, ফরিদপুরে কোনো লোকই থাকে না। ধাক্কা দিয়ে মানে এটাই রাব ব্যবহার করে, খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বাইর করে দিই। তো বাইর করে দৌড়ি দেওয়া দৌড়ি, আর এর ভিতরে মনটু ভাই কয় কি আপনি এরকম করতেছেন কেন, লোকটা আসছে কিসের জন্য? আমি শুনি, আমি কি না এরা থানা থেকে আসছে। আমি এত ভয় পাই আরে দেখা, আমি কি না থানা থেকে আসছে, আপনি ই করেন না, আমি বাইর করে দেন। তারপরে এইভাবে এর সাথে খারাপ ব্যবহার করার পরে বের হয়ে যায়। তো এর ভিতরে আমার এক চাচা আব্বার খালতো ভাই, উনি ড্রাইভিং করে। তো আমার চাচা একটা বিয়ের প্রস্তাব আনে আমার জন্য, বরিশালের ছেলে। তখন আম্মা মারে এসে বলে যে হাওড়ায় দেখতে আসবো, জেরি করে রেখো, কবে আসবো? বললো যে কবে আসবো, সামনে এই সপ্তাহের ভিতরে আসবো।
কি বলছে এটা আপনাকে?
আমার মানে আমার আম্মারে বলছে, আমার চাচা।
আচ্ছা,
আমার চাচা বলছে, আমার
আপনার ব্যাগ রেডি করে রাখতে বলছে।
হ্যাঁ, রেডি করে রাখতে বলছে। তখন বললো যে ওরে গুছাই টুছাই রাখেন আর নাস্তা পানির ব্যবস্থা করেন, ঠিক আছে। তখন যাই হোক, পরে আমার দেখতে আসে বরিশালে একটা ছেলে দেখতে আসে, সকালবেলা 5-7 জন মানুষ দেখতে আসে। তো আমরা ছোটখাটো একটা আয়োজন করি, নাস্তা পানির ব্যবস্থা করি, আমার দেখা, তারপরে টাকা দিয়া যায়। তখন তো অনেক আগের কথা, টাকার খুব মূল্য ছিল। তো আমার 300 টাকা দিয়া যায়, দেখা যায়। তো যাওয়ার পরে বাস, আর আমার একটা খালতো ভাই থাকে আমাদের বাসায়, আসে। তো আমার খালতো ভাইটা আবার আমার দেখায়, তো আমার খালতো ভাই মানে ওই লোকগুলো আমার 300 টাকা দিয়ে যাওয়ার পরে বৈশা বৈশা আমার দুই খালতো মানে আমার ভাই আর আমি আমার খালতো ভাইটার সাথে দুষ্টমি করতেছি, বলতেছে আমার টাকার ভাগ আছে। তখন এই আমি বললাম যে কত টাকা, 150 টাকা। আমি কি মুখটা তো মানে এইভাবে দুষ্টমি করতেছি, মুখটা তো আপনার দেখেন দেখছে আমার কত 100 টাকা। এইভাবে যে টাকা ভাটার মানে ভাগ বাটার করতেছি, তখন এর ভিতরেই টিপ টিপ বৃষ্টি পড়ে দুপুর হয়ে গেছে। এরা দেখতে দেখতে যাইতে যেতে 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে। তখন আমরা খাওয়া দাওয়া করি, রান্না বাড়া করার পরে খাওয়া দাওয়া করার পরে টিপ টিপ বৃষ্টি পড়ে। তো আমি করছি কি, শুয়ে রইছি। এর ভিতরে দেখি যে আমার মা আগে ঢুকলো ঘরের ভিতরে, তারপরে পিছে হলো লোক, পিছে লোক ওই যে যে ছেলেটার আমি সন্ধ্যার সময় বাড়ি থেকে বের করে দিছি যে এ বাসায় কেউ থাকে না, ফরিদপুর লোক থাকে না, সেই ছেলেটা তার সাথে একটা মুরব্বী মহিলা, বয়স্ক মহিলা, তারপরে পাশে আমার মতো নিয়ে একটা মেয়ে মানে একটা যুবক মেয়ে, তারপরে একটা ছোট বাচ্চা। তখন দেখলাম যে এরা ঘরের ভিতরে ঢুকতেছে।
ওকে,
ঘরের ভিতরে ঢুকতেছে। তখন আমার যে দেখাইছিল সাজাই গুজাই,
আমি জানতেন না যে আপনার বিয়ে হতে যাচ্ছে বা বিয়ে হবে, এরকম কোনো কিছু জানতেন না?
না না, সকালবেলা দেখে গেছে আমারে। তারপরে দেখি
তখন তো আপনার মন্টুর সঙ্গে সম্পর্ক আছে।
হ্যাঁ, সম্পর্ক আছে আমাদের, ঠিক আছে, সম্পর্ক আছে।
কবির তো চেষ্টা করে কি, কবির অফ হয়ে গেছে।
হ্যাঁ, কবির অফ হয়ে গেছে, ঠিক আছে। তখন সকালবেলা যে বরিশালের লোকগুলো দেখা গেল, তো বিকালবেলা টিপটি বৃষ্টি পড়তেছে, কাপড়গুলো বাইরে, তো আমি শুয়ারিছি। আসলে যেটা বলে কল্পনা, ঠিক আছে, যে ভাবতেছি বিয়েটা হয়ে যাবে এরকম এরকম একাকে ভাবি ই করতেছি। এর ভিতরে দেখি আমার মা ঢুকতেছে, মার পিছে আরো 3-4 জন লোক। তখন মা বললো যে বের ওড়ো, উঠা বাইরে কোন কাপড় গুলো আনো। তো আমি লাভ দিয়া এরা এসব বসলো, চেয়ারে বসলো। বসার পরে বাস আমি এর সামনে, এই ছেলেটার সামনে আমি এমন ভাবে লাভ দিছি যে বলার বাইরে, এক লাফে বাইরে এসা। তো আমি কাপড় নামাইতেছি আর জানলাটা দেখতেছি, বাইরে থেকে দেখতেছি যে এরা কি করতেছে, এদের চাওয়া পাওয়াটার ভাব ভঙ্গিটা কি। এখন দেখি এই ছেলেটা শুধু আমার দিকেই তাকায় দিস, আর যে ওর যে চাস্তু বোন আসছে সাথে, ওর চাস্তু বোনটাও আমার দিকে তাকায় তাকায় হাসতেছে, আর দুই ভাই বোনে জানি কি বলতেছে। তখন আমি আমার ওই রুমে চলে গেলাম, ওই রুমটার ভিতরে চলে কাপড় চিপড় নিয়ে চলে গেলাম। তারপরে তো আমি কি করছি ভাইয়া, আমি শাড়ি খুলে মানে পেটিকুট খুলি নাই, ওর উপরে জামা পরছি, ঠিক আছে। তখন আমি মা বললো যে কাপড় চেঞ্জ করো পরো। তারপরে মা কইলো যে কাপড় চিপড় পরো ঠিক মতন। পড়লাম, পরার পরে কেদিকে আসো, এগারো আসো, এগারে গেছি। যাওয়ার পরে পরে নাস্তা পানি এদের দিচ্ছে, এদের সাথে সামনে গিয়ে বসলাম, এরা কথাবার্তি বললো। তারপরে সন্ধ্যা হইলো, এরা চলে গেল। চলে যাওয়ার পরে কিছুদিন পরে হঠাৎ করে এই যে যে ছেলেটা আমার দেখে আসলো, ওর নাম হইলো শাহজাহান, ঠিক আছে। তা এ কি করলো, এর মেজু বাইরে পাঠালো যে আমি এক মেয়ে দেখে আসছি, মেয়ে আমার পছন্দ হয়েছে, আপনারা যান দেখে আসেন। তো আমার গিয়ে আমার মেজু ভাই শুধু দেখলো, দেখার পরে বললো যে হ্যাঁ এই মেয়ে চলে। তারপরে 15 দিনের ভিতরে আমার বিয়ে ঠিক হয়ে যায়।
ওকে, তো আপনার কাছে জিজ্ঞেস, আপনার কাছ থেকে অনুমতি নেয়নি?
হ্যাঁ নিশ্চয়ই।
আপনি রাজি হলেন?
হ্যাঁ রাজি হয়েছি।
মন্টুকে প্রেম করার অবস্থায় আপনি রাজি হয়েছেন?
না, আমি তো ওটা তো হয়ে গেছে, তখন তার বাপ মা নিব না। আমি তো মন্টু তো বলেই দিছে যে তুমি যার কাউরে বিয়ে করো, অন্য কাউরে বিয়ে করো, তুমি কবির কে বিয়ে করো না।
আচ্ছা, তার মানে মন্টুর জায়গা থেকে আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না?
না না, সেটাই, কোনো ইচ্ছা ছিল না।
আপনার ইচ্ছা ছিল?
আমার ইচ্ছা ছিল, এখন তো ফ্যামিলির কারণে হচ্ছে না, দুইটা ফ্যামিলি
মেনে নিয়েছেন আপনি?
মেনে নিয়েছি, দুজনে মেনে নিয়েছি। তখন তারপরে কিন্তু আমাদের যে মানে বন্ধুত্বের মতো সম্পর্কটা রয়ে গেছে, আর তার সাথে আমার এমন কিছু হয় নাই যে আমরা বন্ধুত্বের মতো নিয়েছিলাম। তখন 15 দিনের ভিতরে আমার বিয়ে ঠিক হয়ে যায়। তো আব্বা বাড়িতে মানে ছেলের বাড়ি ঘর দেখতে যায়, যেহেতু আমরা একই এলাকায়, পার্শ্ববর্তী এলাকা। তখন আব্বা বাড়ি ঘর দেখতে যায়, তো আমার মা বলে দেখি যে তুমি তো হঠাৎ করে সব কাজ করে বসো, তো একটা কাজ করো। ওই আমার মামার কথা বলে যে ওর চাচারে ওর মামারে হওয়ার, চাচারে হওয়ার মামারে নিয়া তিনজনে যাইবা বাড়ি ঘর দেখতে, ছেলের বাড়ি ঘর দেখতে, একলা একলা যাইবা না। তখন আব্বা কি করছে, একা একাই গেছে সেই বাড়িতে। যাওয়ার পর আমার শাশুড়ি খুব ভালো আপ্যায়ন করছে, আমার আব্বার বাড়ি ঘর দেখে পছন্দ হয়েছে, আমার শাশুড়ির ব্যবহার আচার খুবই ভালো দেখে পছন্দ হয়েছে। আব্বার কারো মুখে দিক টাকা নেই, কারো কথা মানে কারো জন্য ডিসিশন নিতে একটু ই করে নেই, ভুল করে নেই। আব্বা একবারে তারিখ ঠারিখ ফেলাই থেকে আসছে।
আপনার বয়স কত তখন?
16 বছর
বয়স। পেশায় আপনি কি করছেন? কিছুই করছেন না?
না, কিছুই
বসে আছেন একদম।
হ্যাঁ হ্যাঁ,
ওকে।
তখন বাস তারিখ দিয়া পরে আমাদের গ্রামের যাই, আমাদের বাড়ির ওখানে যায়, দাওয়াত করছে, আমার ছোট চাচারা দাওয়াত করছে, আমার মামা বাড়িতে দাওয়াত করছে, আত্মীয় স্বজন টুকটাক দাওয়াত করে আসছে যে এই তারিখে হাওয়ার কাবিন হইব, তারা উঠাই নিব। তিন মাস পরে কাবিন হইল, কাতি মাসে আমার উঠাই নিব হইল, পৌষ মাঘ ফাল্গুন মাসে, ঠিক আছে। তা যেহেতু আমরা গৃহস্থ বাড়ি, আমার শ্বশুর বাড়ি গৃহস্থ বাড়ি, তো আমার শ্বশুর বলছে যে বিয়ে একটা ই করেন, আমি তো ফসল বুনছি, যেহেতু আমরা গৃহস্থ ফসল আদি না আসলে আর বউ আনতে পারবো না উঠাইয়া। তা আমাদের ভিতরে আর কি কোন যৌতুক চাওয়াচাওয়ি হইল না, যৌতুক চাওয়াচাওয়ির ভিতরে এটাই হইল, আমার ভাসুরে বলছিল যে আমার ভাইটা তো দেশে বউ ঠিক করছিলাম বিয়ে করলো না, বিয়ের দিন পলায় এসে পড়লো এখানে, ওর একটাই স্বপ্ন ড্রাইভিং শিখবো, ঠিক আছে শাহজাহান ড্রাইভিং শিখবো। আমার হাজবেন্ড
কি করতে এমনিতে শাহজাহান ওই সময়টাতে
কি করতো, এমনি টুকটাক রিক্সা চালাইতো, ঠিক আছে, ও ওর মতন চলতো, একদিন কাজ করলে করতো না, এটাই।
ওকে ফাইন, বলেন তারপর।
তখন এটাই ছিল চাওয়া পাওয়া, যে
ড্রাইভিং শিখবে,
ড্রাইভিং শিখাই দিতে হবে, ড্রাইভিং শিখাইয়া চাকরি নিয়ে দিতে হবে, এই কথা বলছে। বলার পরে যে মা রাজি হয়েছে। তো এখানে কি হয়েছে ভাইয়া, যে আমার ফ্যামিলিতে শুধু আমার আব্বা রিক্সা চালায়, কিন্তু আব্বার যে মামাতো ভাই খালাতো ভাই অল ফ্যামিলি, আমরা আমার আব্বার হাত ধরে অনেকে ড্রাইভিং শিখছে, আমাদের আশ্রয়ে অনেকেই অনেক কাজে নিয়োজিত হয়েছে ঢাকাতে এসে, যেহেতু আমরাই শুধু ছিলাম ঢাকা। তো আমার আব্বা আমার মা ভাবছে যে আমার একটা মেয়ে, আমার পাঁচটা সাতটা দেবর, তো আমার একটা জামাইরে সবাই ড্রাইভিং শিখাই দিব। এই যে এরপরে বিয়েতে কথাবার্তা যে হ্যাঁ আমাদের জামাই আমরা লাইনে উঠাই দিব, ড্রাইভিং শিখাই দিব, চাকরি নিয়ে দিব, লাইসেন্স করে চাকরি চাকরি নিয়ে দিব, বাস এই কথার উপরে আমাদের বিয়ে হয়ে যায়। তারিখ ফেলায়, তারিখটা ফেলানোর পরে সেটা তারিখটা ছিল নভেম্বর মাসে 26 তারিখে। তো আমাদের বিয়ে হয়ে যায়, বাড়ি থেকে আমার মানে আমার শ্বশুর বাড়ি থেকে 5-7 জন লোক আসে, আমাদের আত্মীয় স্বজনের দাওয়াত দেওয়া হয়, তো বিয়ে হয়ে যায়। যাই হোক বিয়ে হ্যাঁ চলতেছি আমরা হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে, সুন্দরভাবে জীবনযাপন করতেছি, মা বাবার উপরে খাইতেছি, আমিও খাচ্ছি, তারপরে হাজবেন্ড খাইতেছে। তারপর এক পর্যায়ে আব্বা নিয়ে গেঞ্জাম করে যে এই সংসারটা কিভাবে চলবো, এভাবে জামাই কি টুকটাক কিছু কাজ করতে পারে না, এই কথা বললে তো ওনারে বলা হয় যে আমি কিছু বলি না, আমার আমি খুব ওনার ভয় পেতাম এবং খুব পছন্দ করতাম। তো আমার একটাই স্বপ্ন ছিল যদি আমার আমি তাকেই ভালোবাসবো, আমার বিয়ের পরে যে আসে আমার লাইফে, ঠিক আছে, সবকিছু দিয়ে আমি তাকেই ভালোবাসবো। তো আমি তার খুব ভালোবাসতাম এবং খুব ভয় পাইতাম, আর আমি কখনই তার কাছে কোন অধিকার খাটাইতাম না যে আমার এটা লাগবো সেটা লাগবো এটা লাগবো সেটা লাগবো, আমার ওই ধরনের কোন অধিকার ছিল না, আমি ই ছিল না, চা পাওয়া ছিল না। তখন 2-3 মাস হয়ে যায়, তখন আমি বলি, মা বলে যে তোর জামাইরে তুই বলতে পারস না কাজকর্ম করতে, তখন আমি একদিন বলি যে আপনি কাজকর্ম করতে পারেন না, বৈশা বৈশা খান, আর ওই যে ওই বাসায় গিয়া ওই যে চাচা চাচি আসছিল ওই যে পাশের বাসা সেখানে গিয়া যে আড্ডা মারেন, এটা কি ঠিক, আমার কিছু লাগে না। তখন বলো যে না, এটা তো এই কথা তো ছিল না বিয়ের সময়, তোমরা আমার ড্রাইভিং শিখাই দিবা, চাকরি বাকরি নিমু, তারপরে তোমার কি লাগে না লাগে সেটা আমি পরে দিতাম, কিন্তু এখন আমি পারবো না, কিচ্ছু করতে পারবো না। এক পর্যায়ে কথার পরে পরে মা কয় কি না আমাকে পরে ই করে কয় জামাই যখন কাজকর্ম করে না তো একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয় ঘরের ভিতরে, উনি আমার চাকরি দেন আমার কাজ শিখাই দেন। তো ও মা কি করছে যে আমার এক চাচারে বলে যে ড্রাইভিং শিখা গাড়ি দিও, ওরে আরেকজনের বলে গাড়ি দিও। তখন আমার এক চাচা আব্বার মামাতো ভাই নাম হইল মোহাম্মদ, তখন মোহাম্মদ কাকার কাছে গাড়ি চালানো শিখতে দেয়, মোহাম্মদ কাকা বলে যে জামাই এভাবে তো হয় না, তুমি তোমার শাশুড়ি বলবা যে একজন ধৈর্য দিতে,
আচ্ছা
একজনকে ধৈর্য দিতে বলবা, একজনের মাধ্যমে ড্রাইভিং শিখবা। তো এইভাবে বাস ওনার মন খারাপ হয়ে যায়, মা আব্বাও খুব ঘরের ভিতরে ওনারে দেখতে পারে না। তারপরে এক পর্যায়ে জামাই শাশুড়ির ভিতরে যুদ্ধ লাগে, এখানে আমার কোনই নেই, জামাই শাশুড়ির ভিতরে যুদ্ধ লাগে। লাগার পরে তখন আমি বেয়া 3 মাস হয়ে গেছে, তখন আমি সকালবেলায় দেখতেছি যে আমার জামাইরে খুব ই করা হইতেছে,
কি করা হচ্ছে
মানে বকাবদ্ধ করা হয়েছে। তো উনি বলতেছে যে আমি ই করবো না, আমি এই কথা মেনে নিব না, আমার এটা সম্ভব না, আপনি আমার চাকরি দেওয়ার কথা চাকরি দিয়ে দিবেন, তারপরে আমি যা করার করবো। তখন আমার মার আগের মাথায় আমার মার খুব জিদ, তখন আমার মা বললো যে তোর রাস্তা থেকে টুকে আনছি, তোর রাস্তায় নামাই দিলাম। তো উনি আবার মনে হয় রেডি হইতেছিল, কাপড় চিপড় পরে রেডি হইতে বাইরে যেতেছিল। তখন উনি ওনার কাঁধে কোন শার্টটা নিয়ে বাইরে যেতেছিল, কাঁধের উপরে শার্ট। তখন আমার মা ওই এই কাপড়গুলো আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল,
কাপড়গুলো রেখে দেওয়া হয়।
হ্যাঁ, কাপড়গুলো রেখে দেওয়া হয়, বাইরে ফেলে দেওয়া হয়।
আপনি তখন কিছুই বলেন না?
আমি কিচ্ছু বলি না।
কেন বলেননি?
না, আমি কিচ্ছু বলিনি, আমি শুধু দেখতেছি যে করতেছে কি। আর তারপর আমি আমার মায়ের খুব ভয় পাই, আজও ভয় পাই, এখনো ভয় পাই। ঠিক আছে, আমি কিচ্ছু বলি না, আমি শুধু কান্দি, মানে আমার একটাই কাজ করে আমার কান্দা। ঠিক আছে, তো আমার জামাই বের হয়ে যায়, যাওয়ার পরে দুদিন হয়ে যায়, বিগত দুই তিন দিন হয়ে যায়, আমার আশেপাশে এসে দেখে। তো আমি বলি যে আমার নিয়ে চলেন, তোমার নিয়ে আমি কোথায় যাবো, তোমার বাবা মা তোমার কথা আমার কথা রাখে নাই, তোমার কথা রাখে নাই, বাস বিয়ের সময় যা কথা ছিল রাখে নাই, তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি। এই পক্ষে ঠিক 10-12 দিন হয়ে গেছে, উনি আমার সাথে দেখা করে না, আমি ওনার দেখি না, পাই না। তো এর ভিতরে আমি করছি কি, আমি আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে যা ইচ্ছা তাই করুক, আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাবো, যা ইচ্ছা তাই করুক। আমি ঘর থেকে 500 টাকা চুরি করে, সকালবেলা হরতাল, সারা বাংলাদেশে হরতাল ছিল, হরতাল চলতেছিল, সকালবেলায় আমি 500 টাকা চুরি করে কাপড় চিপড় গুছাইয়া আমি হাঁটতে হাঁটতে সেই জায়গা বুড়িগঙ্গার ব্রিজ পার হই। সেখানে এক হোটেলে গিয়া নাস্তা খাইয়া 10-11টা বেজে যায়, তারপর আমি বাড়িতে চলে যাই। তখন আমার এত খারাপ লাগতেছিল, আমি নৌকায় উঠা খুব কাঁদতেছিলাম যে আমার এটা কি হইল, কি এমন এই হইলো, এটা কেমন ধরনের কাজকর্ম হইল। তখন এইভাবে আমি পরে বাড়িতে যাই, যাই আমার বড়পুর বাড়িতে, বেড়াইতে উঠি, বেড়াই ছেড়ে ওদিকে বেড়াই এদিকে বেড়াই, আমি কি না এবার আমি আমার শ্বশুর বাড়িতে যাব। তো একদিন সকালবেলা আমার মাথায় ভূত চাপে যে আমি আমার শ্বশুর বাড়িতে যাব। হ্যাঁ, তো সকালে যখন 8-9টা বাজে, শীতের দিন, তো আমার শ্বশুর বাড়ি আমি তো চিনি না, তো জানি যে আমার শ্বশুরের নাম জানি, গ্রামটার নাম জানি। লোকজনের কাছে জিজ্ঞেস করা পরে ওই বাড়ির পিছনে গিয়া ঘাটায় গিয়ে একটা ঘরের পিছে, আমার ভাসুরের ঘরের পিছে গিয়ে আমি দাঁড়াই থাকি, দাঁড়াই থেকে আর উকি মেরে দেখি যে আমাকে কেউ দেখে কিনা, আমাকে কেউ দেখে কিনা। তখন আমার দেবর যে আমার বিয়েতে আসছিল পিচ্ছি, আমার দেবরটা আমার দেখে ফেলায়, তখন দেখে ফেলায় আমার নন্দরে বলে কি যে আপু ভাবি আসছে। কি কোন ভাবি? সেজু ভাবি, ওই যে সাজিয়া ভাবি ঘরের পিছে দাঁড়াই দিয়েছি। তো কি করছি? হ্যাঁ, পরে আমার নন্দে আমার দেওয়ারে যা দেয় ঠিকই আমি দাঁড়াই দিয়েছি।
আরেকটা বিরতি নিব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমি আবারও ফিরে আসবো। হাওয়া আপনার কাছে আর এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961190904। আমি আবারও বলছি 0961190904। ফিরছি ঠিক রাত 12টায়। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নম্বরটি হচ্ছে 0961100124। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 0961100124। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. সময় রাত 12টা, প্রিয় শ্রোতা শুনছেন সিক্রেটস।
ঢাকা এফএম 90.4 এ আমি আরজি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি। আজকে 29তম পর্ব পরিচালিত হচ্ছে সিক্রেটসের এবং এই অনুষ্ঠানে আজকে যিনি আছেন তিনি হাওয়া। আপনি যদি মনে করেন আপনার জীবনের কিছু সিক্রেটস আছে যেটা নামে বেনামে ছদ্মনামে কিংবা কণ্ঠস্বর গোপন করে কিংবা আরও অনেক কিছু যেভাবে আপনার পরিচয় আমরা গোপন করতে চাই কিংবা নিজেকে গোপন না করে আপনি বলতে চান, কেন বলতে চান, কারণ আপনার মতো করে সিক্রেটসগুলো মানুষের জীবনে যাতে না আসে, কিংবা আপনি মনে করেন যে আপনার কোনো ভুল ছিল না অপরাধ ছিল না তারপরও আপনাকে ভয়াবহ পরিণতি মেনে নিতে হয়েছে, কিংবা আপনার ভুল আছে অপরাধ আছে যে কারণে আপনাকে এই সিক্রেটসের জন্ম নিতে হয়েছে আপনার জীবনে, এবং মানুষ হিসেবে আপনি মনে করেন আপনার এই কথাগুলো অন্য কেউ বললে হয়তো সে আপনার জায়গাটি থেকে সচেতন হবে, ইউ আর মোস্ট ওয়েলকাম। দেন আমাদের অনুষ্ঠানে আসার জন্য ফোন করতে হবে আমাদের এই নম্বরে 09611904904। আমি আবারও বলছি 09611904904।
আমার ঘরে নিয়া শাড়ি পরায় থ্রি পিস পরা থাকি আমি, আমার শাড়ি শুড়ি পরায় লোকজন সবাই আসে, যে বউ আসছে বউ দেখতে আসে, তারপরে আমার শ্বশুর তারপর আমার দেখা তাড়াতাড়ি বাজারে চলে যায়, বাজার সাজার করে ই করে। তো আমার মেজো বসে আমার দেখে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, তুমি একলা একলা আসলাম কি আপনার ভাই কম, আপনার ভাইয়া আপনার ভাইয়া এসে পড়ছে রাগ করে আমি এসে পড়ছি, ঠিক আছে থাকো। তা আমার মেজো বাসুর আমার এতই ভালো আদর করত বলার বাহিরে, তখন আমার মেজো বাসুর আর কোনো দিকে তাকাইলো না, শার্টটা নিয়ে বিয়ের হয়ে গেল, শার্টটা নিয়ে বিয়ের হয়ে গেল ঢাকা চলে গেল, ঢাকা এসে পড়লো। ঢাকা এসে পরে ভাইরে খুঁজে মুজে আমি বাড়িতে রয়ে গেলাম, ভাইরে খুঁজে মুজে গিয়া বাইর কইরা আম বাগান থেকে বাইর কইরা বিছরে বাইর কইরা ফিরে আবার আমাদের বাসায় উঠায়, পরে আম্মা আপার কাছে মাপ চাওয়ায় যে তুই বেদি করছিস বকাবাদ্য করছিস, আর মা ওই আপনি এরকম কাজ করা ঠিক হয় নাকি, দুজন ফ্যামিলি মিলাই দেয় মিলাই দেয় বউ জামাই শাশুড়ি আবার মিলাই দেয়। মিলাই দেওয়ার পরে তারপরে 12 দিন হয়ে গেছে আমি ওই বাড়িতে গেছি, তখন বলে যে মা আমি হাওয়া আনতে যাই, আম্মা আমি হাওয়া আনতে যাই, তখন আমার ছোট ভাইটার আমার সাথে আমার জামাইয়ের সাথে পাঠায়। যেমন কালকে রোজা আজকে বিকালে আসে সন্ধ্যার সময় আসে, আসার পরে পরে একদিন থাকে, তারপর আমার ঢাকা নিয়ে যায়, আবারও কিছুদিন ভালো চলতে থাকি, ঠিক আছে চলতে থাকি, তারপর আবার সেই গ্যাঞ্জাম শুরু হয়, কাজ করে না কর্ম করে না, ওর কথা হইলে যে আমার ড্রাইভিং শিখাই দিতে হইব, তারপর আমি যা করার করম, যাক এ করার পরে গ্যাঞ্জাম লাগার পরে এবার একবারই বাইরে হয়ে যায়, একবারই বাইরে হয়ে যায়। তার বাইরে হয়ে যাওয়ার পরে আমার মা করে কি যা এলাকা ছেড়ে দেয়, এলাকা ছেড়ে দিয়া আসে হইল এই গুলশান এলাকায়,
মানে আপনার মা
মা বা আমাদের ফ্যামিলিটা ঠিক আছে আমার নিয়া আইসা পরে এই গুলশান এলাকায়, ওই যে আমার আপা যে মিনিস্টারের বাসায় ছিলেন ঠিক আছে, তার মেয়ের বাড়ি আছে এখানে 35 নম্বর রোডে আজাদ মসজিদের পিছে, তো এই বাড়িটায় এসে উঠে, এই বাড়িটায় এসে উঠে ওঠার পরে এখানে থাকে, তখন আমি কি করব, আমার তো সময় কাটে না, পরে আমি চাকরি নেই গার্মেন্টসে, মা এভাবে তো হয় না, পরে আমি দেখি যে না এভাবে বন্দিখানে আমার থাকলেও ভালো লাগবো না, আমার যেহেতু আমার হাজবেন্ড আসে যায় না ঠিক আছে, তখন আমি চাকরি নেই, ঠিক আপনার অফিসের ওই পাশে একটা গার্মেন্টস থাকে ঠিক আছে, ওখানে চাকরি নেই, চাকরি নেওয়ার পর আমি এখানে চাকরি করি ঠিক মতন ডিউটি করি, ঠিক 2 মাস হয়ে গেছে চাকরি করতেছি, আমরা এলাকায় এসে পড়ছি, আসার পরে যেহেতু স্বামী স্ত্রীর বন্ধন দুজন দুজনের প্রতি আছে, আমার হাজবেন্ড খুঁজতে খুঁজতে তার কাছে যেন শুনো খুঁজতে খুঁজতে দেখে কি সেদিন শুক্রবার ছিল, আমার অফিস বন্ধ ছিল, আমি বাসার গেটের সামনে দাঁড়াইছিলাম, এর ভিতরে দেখি আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড দেখে তো আমি মানে আমি খুব খুশি হয়ে গেছি, তারপরে মা বাবা কথা বলে না না লিখেছে, আমি এর টাইনা বাসায় নিয়ে যাই, চলেন বাসায় চলেন, আর উনি তো কয়েক না বাসায় যাব না, উনি যায় না কেন যে যদি আমার মারে ঠারে বা আমার উপরে কোনো গ্যাঞ্জাম করে পরে আমি কিনা কিচ্ছু হইব না, আসেন বাসায় আসেন। তো বাসায় আসে, বাসায় আসার পরে একদিন থাকে, থাকার পরে মানে সেদিন থাকা হয়, আসার পরে থাকে পরে তারপরের দিন আমার বলে যে কি খাবা তুমি, তখন আমি বলি যে কি জিনিস খাইতে বললাম, বললাম যে কাঁঠাল এনেন, তো আমার জন্য তেল সাবান সুনু টুনু কসমেটিক্স এগুলো নিয়ে আসার পরের দিন একটা বিশাল একটা বড় কাঁঠাল আনে, আয়না পরে একটা বড় একটা ইলিশ মাছ আনে, বাজার বুজার করে যাই হোক থাকতেছে এখানে এসে থাকে থাকে, কিন্তু আম্মা পছন্দ করে না, মা আমার জামাইরা আর পছন্দ করে না, দেখতে পারে না ঠিক আছে, এই করার পরে তারপরে কয় কি না তোর জামাই থাকতে পারবো না এখানে, তোর জামাই এখানে থাকতে পারবো না, তা উনি আবার চলে যায়, যাওয়ার পরে আমরা ওর 35 নম্বর থেকে চলে যাই, এখানে আমার বাড়ির কাজ ধরছে বিল্ডিং এর কাজ ধরছে, যাইতে হবে, গেলাম কুই শাহজাদপুর এলাকায়, এখানে গিয়ে বাসা ভাড়া দিল, আমি চাকরি করতেছি।
আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন জামাইয়ের সাথে?
না না আমি মা বাবার কাছেই আছি ঠিক আছে, কারণ এরা তো আমার এই তো নিব না যতদিন ড্রাইভিং না শিখানো হবে, তো এদিকটা করছে কি এদিকটা এমনই এক কাজ করছে যে বিবাহিত পুরুষ তো ওই যে আমার দেখতে গেছিল প্রথম মধ্যে একটা বাচ্চা নিয়ে, ওটা ওর চাস্ত বোন ছিল, ডিভোর্স ছিল, ডিভোর্সি ছিল, একটা বাচ্চা ছিল, মেয়ে বাচ্চা, তো ওর সাথে ওর রিলেশন হয়ে যায়
এই ঝামেলার কারণে।
হ্যাঁ, এই ঝামেলার কারণে, এই ঝামেলার কারণে রিলেশন হয়ে যায়, এবং কি তারা বিবাহ ছাড়াই ফিজিক্যাল রিলেশনের ভিতরে আবদ্ধ হয়ে যায়।
এটা আপনি জানলেন কিভাবে?
জানলাম কিভাবে, পরে জানতে পারছি।
আচ্ছা,
তারপরে হ্যাঁ জানলাম পরে, সাজাদপুর এলাকায় যখন আমরা গেলাম তখন ওদের ভিতরে একটা প্ল্যান হয়, ওই মেয়ে বিয়ে দিব, ওর কাছে বিয়ে দিব, মেয়েও যাবে, ও আনবো, ও আনবো কেন, মেয়ের বাবা বলে যে ড্রাইভিং শিখে দিব, আমি শিখে দিব, আমার মেয়ে বিয়ে করে। আর এদিকটা প্রেগনেন্সি হয়ে যায়, এখন প্রেগনেন্সি হয়ে গেলে এখন কি করব, এখন বলে যে আমার মেয়ের এই অবস্থা করছো, তোর বউ আছে, এই আছে, সে আছে, এখন কি করবি তুই, আমার ই কর, আমার মেয়ে বিয়ে কর, তোমার বিয়ে করবো, তোর ড্রাইভিং শিখাই দিব, তুই তোর বউ ডিভোর্স কর। তা কিভাবে ডিভোর্স করবো, তুই তোর বউর সাথে মিললা, বউটারে নিয়ে দূরে নিয়ে বাসা নেই। এই কথা বলার পরে ঠিক শাহজাদপুর এলাকায় আমার সাথে আয়েশা ভালোই কথা বলতে বলো, যেহেতু আমি আমার হাজবেন্ডের জন্য অনেক পাগল, ঠিক আছে, যাকে দেখলে আমার খিদা থাকে না পেটে এরকম। তো তখন আমার হাজবেন্ড আমার আয়েশা বলে যে চলো এখন সংসার করার বয়স হয়েছে, আমরা সংসার করি, সংসার করি। তখন আমি বললাম যে সংসার করব, হ্যাঁ আমিও খুশি, তো কি করবো, চলো আর এত কিছু দরকার নেই, গিয়ে দূরে নিয়ে বাসায় নেই, আমরা দূরে থাকি, দেখো সব ঠিক হয়ে যাবো। এখন মা তোমার যেতে দিব না, না দরকার নেই, তোর কাছে মেয়ে দিব না, তোর কাছে আমি মেয়ে দিব না। পরে আমি তো জামুগা পাশের ঘরের কাকে আন্টি রে আমি বুঝাই কই, আন্টি আমি আমার জামাইয়ের সাথে আমি জামুগা, আপনারা আমার ফিরে যেতে পারবেন না, আমার আমি থাকবোই না। তখন করে কি যে ঠিক মোহাম্মদপুর শেখের টেক বলে একটা জায়গা আছে, সেখানে বাসা ভাড়া নেয়, সেখানে একটা বাসা ভাড়া নেয়, মূলি বাসা একটা বাড়া ঘরের বাসা ভাড়া নেয়, কাঁচা মাটি, যাই হোক আমার সেখানে নিয়ে যায়, টুকটাক কেনাকাটা করে নিয়ে ঠিয়া যায়, সেখানে থাকি 15 দিন সুন্দর মতন জীবনযাপন করি। তারপরে 15 দিন পরে আমার সাথে তেমন কথা বলে না। তো আমি বলি কি হয়েছে আপনার, কথা বলেন না কেন, কিছু হয়নি। তখন যখন একটু টাচ করলে জিদ করে, মানে বকা দেয়, তার টাচ করা যায় না, তার মানে আমাকে বলে যে তুই আলাদা বিষ্ণু শুভা শুভি, আমি আলাদা বিষ্ণু শুভ, তা এরকম মানে এরকম একটা সিচুয়েশন দেখা দেয়। তখন আমি বলি যে কারণটা কি, তখন আমি তো অনেক খুব পছন্দ করি, খুব ভালোবাসি, তখন আমি বলি যে এরকম করেন কি হয়েছে, তুই পর আমার বলে যে তুই তো আমার অনেক ভালোবাসিস না, আমি হ্যাঁ কি করতে পারবি আমার জন্য, আমি কি কি করতে পারবো, মরতেও পারবো, এই কথা আমি বলে ফেলাই, ঠিক আছে তাহলে মরা লাগবো না। না এর আগে করে কি, 2-3 দিন আগে, 15-1 মাস হয়ে যায় যেহেতু, ওই বাসায় 1.5 মাস ছিলাম, হঠাৎ করে আমি বাসায় বড় সড় একটা উঠান থাকে, মেয়েদের সাথে খেলাধুলা করি, কুতকুত খেলি, এই সেই খেলি, সময় কাটাই আর রান্নাবাড়া করি, বাস শেষ। তখন সন্ধ্যার সময় আমি খেলতেছিলাম, কুতকুত খেলতেছিলাম, এর ভিতরে আমার হাজবেন্ড বললো কি যে রাত্রে আমি আসতে পারবো না, তুমি ঘুমায়ো ঠিক মতন, পারবি না নিয়ে ঘুমাই ঘুমায়ো। তখন আমি কি ঠিক আছে থাকবো, আমি এখন ঘরে গিয়ে দেখি এর একটা কাপড়ও নাই, একটা কাপড়ও নেই, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে গিয়ে লাইট জ্বালাইছি, এখন দেখি এর বলতে কিছু নেই, যা আছে আমার। এখন আমার মনের ভিতরে কেমন লাগতেছে, আমি পরে পারবিনরে বলি কি যে আমি যার সাথে সময় কাটাই, পারবিনরে বলি যে পারবিন তোমার ভাইয়া না গেছে আমার থিয়া, তাই বলেন কি চোখ মুখ বন্ধ করেন, বাড়িওয়ালা শুনলে কিন্তু পরে আপনার ঘর থেকে বাইরে দিব। তখন আমি বললাম যে হ্যাঁ দেখো, তাই দেখেন চুপ করে দুদিন থাকেন, দেখেন কি হয়। তো ঘরে এমন পরিস্থিতি যে ঘরে চালও নাই, বাজার বুজার কিছু নেই, আমার এমন অবস্থায় ফালাই ফিরে আসে। তো ওই মেয়েটা আমার 2-3 দিন খাওয়ায়, 2 দিন খাওয়াইছে, তাই একদিন দুপুর বেলা গরমের দিন, তো ঘরে তোর ফ্যান ট্যান কিছু নেই, আমি মেয়েটা ওই মেয়েটা ক্লাস 6 এ পড়ে, চেয়ারে বৈশাখ করতেছিল, আমি একটা মানে খেজুর পাতার পাটি বিছায়া নিচে শুয়ে ছিলাম, শুয়ে রয়েছি, ঘুমাই গেছি। এর ভিতরে মেয়েটা কখন উঠে গেছে আমি জানি না, ঠিক 2:30-3 মতন, তখন আমার আমি ঘুমন্ত অবস্থায় আমার স্বামী হাজবেন্ড গিয়াও চেয়ারে বসে আমার ডাকতেছে, বলতেছে হাওয়া উঠো, হাওয়া উঠো। তো আমি চায় দেখি উনি কি তুমি কই থেকে আসলা, পরে উনারা দেখা, পরে আমি উঠা টয়লেটে গেছি, টয়লেট থেকে এসে মুখ হাত দিয়ে, মানে আমি টয়লেটে গিয়ে এত কাঁদছি, পরে বলছে কান্না করার পরে ঘরে আসছি, ঘরে আসা পরে মাথা মতো আসছে, পরে আমি কি ভালো হয়েছ এই ঘরে এখন উনি থাকবো, আমি চলে যাব, আমি ওনার না বইলা চলে যাই। আমার এক কাকা থাকে মোহাম্মদপুর, এদিকে নূরজাহান রোডে এখানে আমি চাচার বাসা আসি, আসলে চাচি সেটা কেয়ার করে না, আমার পেটে খুব ক্ষুধা থাকে সেদিন আমি দুপুরে খাই না, সেইখান থেকে আমার হাইটা চলে যাই আমার মামাতো ভাই থাকে এই শ্যামলিতে, শ্যামলিতে সেখান থেকে হাইটা সেখানে যাই, যাতে যে সন্ধ্যা হয়ে যায় তো ওখানে উনার উনি আবার ড্রাইভিং থাকে ড্রাইভার ড্রাইভার থাকে উনার ম্যাডাম সাহেবের ইয়ে থাকে ম্যারেজে থাকে, সেখানে অনেক রান্না বাড়া হয়। তো আমি যাওয়ার পরে ভাইয়া বুঝতে পারছে, তো ভাইয়া জানতো যে আমি এলাকায় ভাড়া আইসি থাকতেছি, জামাই নিয়ে একদিন গিয়েছিলাম ও বেড়াইতে, তখন ভাইয়া আমার দেখে বুঝতে পারছে যে আমি রাগ করে আইসি। তো ভাইয়া কয় ভাবিরে কয় যে ভাত দাও ভাত দাও, তো ভাত দিছে, ভাত খাইতে বসে মানে চাইরানি খাওয়া হয়েছে, এর ভিতরে দেখি কি যে আমার হাজবেন্ড সেখানে উঠছে গিয়ে উঠছে, দেখা তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়েছে। পরে আমার ভাই আমার রাগ করলো যে তুই কোনোদিন একা খাবি না, তো জামাই নিয়ে বেড়াইতে আসবি, বাস জামাই নিয়ে বেড়াই যাবি, এইভাবে যেন তোর দেখতে না না আসতে দেখি। তো আমি ঠিক আছে ভাইয়া পরে বললো যাবো বাসায় নিয়ে যাবো, বাসায় আসছি পরে আমার অনেক মারছে, মারার পরে বললো যে ঠিক আছে তুই যেন আমার এতই ভালোবাসুস তুই আমার জন্য কি করতে পারবি, আমি বললাম যে আমি তোমার জন্য মরতেও পারবো, ঠিক আছে মরা লাগবো না, আমি একটা যেটা করতে সেটা করবি আমি, ঠিক আছে করবো কি করতে হবে। তা আমি ভাইয়া বিশ্বাস করেন আমি ভাবিনি যে ও আমার এ ধরনের একটা কাজ করবো।
মাফ করবেন আবার এখান থেকে একটা বিরতিতে যেতে হচ্ছে, ছোট একটা বিরতির পর আমি আবার আপনার কাছে ফিরে আসব। আর প্রিয় শ্রোতা সিক্রেটস অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করতে হবে 09611904904 এই নম্বরে, আমি আবারও বলছি 09611904904 এই নম্বরে। অনেকেই আমাকে একটা কথা বলেন, বিশেষ করে সিক্রেটস অনুষ্ঠান নিয়ে আমি ধরনের মানে রিপ্লাই খুব বেশি পাই যে কিবরিয়া গত পর্বটা কিন্তু তেমন একটা ভালো হয়নি বা আজকের পর্বটা কিন্তু তেমন একটা ভালো হচ্ছে না, এই জায়গাটা থেকে বলেন আমি বুঝতে পারি সেটা হচ্ছে যে কতটা তাদের কাছে আসলে ইন্টারেস্টিং মনে হলো কন্টেন্টটা, বা কতটা তাদেরকে ইমোশনালি টাচ করতে পারলো, কতটা তাদের জন্য অবাক করার মতো হলো। দেখুন আপনারা অবশ্যই মনে রাখবেন যে অফকোর্স এটা একটা পারফরমেন্স, যেহেতু একটা এন্টারটেইনিং শো, কিন্তু এটাও মনে রাখা উচিত যে আমাদের অনুষ্ঠানের ট্যাগলাইন হচ্ছে সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, বিকজ আমরা এখানে যাদেরকে নিয়ে আসি তারা কেউ এখানে পারফর্মার না, কেউ এখানে ড্রামা করতে আসেন না, কেউ এখানে মানুষের মনোরঞ্জন করতে আসেন না, কিংবা কেউ এখান থেকে বিশেষভাবে লাভবান হওয়ার জন্য আসেন না। যারা আসেন প্রত্যেকেই নিজের গল্পটা আপনাদেরকে বলেন এই কারণে যাতে করে তার জীবনের মতো সিক্রেটস আপনার জীবনে জন্ম না হয়, এবং এই মানুষগুলোকে আমরা লাইমলাইটে তেমন একটা নিয়েও আসি না, সুতরাং সেলিব্রিটি হওয়ার কোনো সুযোগও নাই। তার মানে বুঝতেই পাচ্ছেন যে এই অনুষ্ঠানের কন্টেন্টটা কখনো কখনো তিতে হতে পারে, কখনো কখনো নন এন্টারটেইনিং হতে পারে, কখনো কখনো ইন্টারেস্টিং নাও হতে পারে, কিন্তু যদি আপনি ঘটনার ভেতরে ঢুকে কিছু খোঁজ করেন তাহলে আপনি নিশ্চয়ই কিছু না কিছু পাবেন। সেরকম দিক থেকে আজকের এপিসোডটাও হয়তো সেরকমই। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. বিরতির পর আবারও ফিরে আসলাম সিক্রেটসে। আপনারা শুনছেন আরজি কিবরিয়াকে ঢাকা এফএম 90.4 এ, এবং হাওয়া রয়েছে আজকের সিক্রেটসে। প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 এফএম এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নম্বরটিতে ফোন দিতে হবে, এবং নম্বরটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611 001-024। এই নম্বরটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের যেখানটায় ছিলাম।
ঠান্ডুগ্রা নাম মোড়ে ডাক দেয়, ডাক দিয়ে একটা বেবি দেখেন, একটা বেবি ভাড়া করেন। তখন সেদিন ছিল শুক্রবার, শুক্রবার ছিল, তখন রাত ছিল, রাত বেজে গেছে 11টা। তখন আমার সেখান থেকে উঠায়, আমি উঠো উঠো, পরে উঠছি, পরে যখন রাস্তায় এসে বেবি তো উঠাইলো, ওই ঠান্ডু ছিল, আমরা দুজনেই ছিলাম ঠিক আমার ওই অবস্থায়। মগবাজার কাজীর অফিসে নিয়ে আসে, কাজীর অফিসে নিয়ে আসে, আমার বলতে আমার কেউ নেই পাশে, ঠিক আছে। তো ওই যে প্লাইন পাস করছে, ও যে মেয়েটার সাথে ওর পরবর্তীতে ফ্রি হয়, ঠিক আছে, ওর দ্বিতীয় স্ত্রী হয়, ওই ওর তো চাচা, দু সম্পর্কে চাচা হয়। তো ওই দিকে কি আমার ওই মানে ওর ওই চাচার এই কাজীর অফিসে আর ঠান্ডু, তারপরে আর শুধু আমি আর ও, ঠিক আছে। এর ভিতরে বললে কাজী বলে মেয়ের পক্ষে কে আছে, এরা কাজী মনে হয় আগেই ভাস করে রাখছে কিনা জানি না। তো মেয়ের পক্ষে কে আসছে, মেয়ে যে ডিভোর্স করবো মেয়ের পক্ষে কে আসছে। আমি এরকম হয়ে যাই, মানে শক্ত হয়ে যাই, আমি আমার কান্না আসে না, হাসি আসে না, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। তখন আমার পরিচিত মানে আমরা যে পাশে আমার বেশি বিয়ে হয়েছে পাশে একটা ভাড়াইটা পরে আসছিল, ওনার বাড়ি নোয়াখালী। তো ওই ভাইয়াটা খুবই ভালো থাকে, ওই ভাইয়ারে ডাইকে নিয়ে যায়, ডাইকে নিয়ে যাওয়ার পরে কাজের অফিসে নিয়ে যাওয়ার পরে ইয়ে হয়েছে মেয়ের পক্ষে। পরে ওই ভাইয়া কয় কি, না আমি তো মেয়ের পক্ষে না, তুই ডিভোর্স করবি করে দে, সমস্যা নেই। তো আমার মানে এর আগে আমি যদি কাজীকে বলতাম যে আমি বিয়ে, আমি কিচ্ছু বলিনি, আমি শুধু চাইছি মানে মানে ইটা দেখতেছিলাম, পরিবেশটা দেখতেছিলাম যে তখনকার পরিবেশটা কি হইতেছিল, আমি পাথর হয়ে গেছি। তখন আমাকে ডিভোর্স করে দেওয়া হয়।
ডিভোর্স করে দেওয়া হয় মানেটা কি, আপনি নিজেও সাইন করেন সেখানে?
হ্যাঁ হ্যাঁ। তখন কাজী জিজ্ঞেস করে তুমি ভাত খাবে না কেন মা? ওই যে ওর চাচা যে, ঠিক আছে, ওর দ্বিতীয় শ্বশুর হইব, বলে যে ছেলে ভালো না, ছেলে কামারিজ করে একটা খাওয়ায় না, খোঁজ খবর নেয় না, এমন যে আমার দরকার কি, ঠিক আছে, এই জন্য ডিভোর্স করে দিব। তখন কাজী লেখা পরে বলে যে সিগনেচার দাও। কাজী বললো যে এখন কান্না করো কেন? তখন আমি তোমার জিজ্ঞেস করলাম তুমি তো কিছুই বলো না, তুমি তো বুবা হয়ে গেছো। পরে হাসে কাজীর অফিস থেকে বের হলো, পরে ভাইয়া কইলো যে তুই যে এরকম একটা মেয়ে এত রাত্রে এভাবে ডিভোর্স করে ছেড়ে দিলি, মেয়েটা কই যাবো এখন, কি করবো মেয়েটা, কি হবে মেয়েটার? তখন আমাকে 20 টাকা সাথে যে মেয়েটা কই যাবো, মেয়েটার বাসায় যেতে
হবে।
তখন পরে আমি 20 টাকা নেই না, ভাইয়া কই কি তো টাকা লাগবো না। তো ভাইয়া খুবই ভালো মানুষ, পরে ভাইয়া বাসায় নিয়ে আসে, ওই বাসায় তোমার বিয়ে হয়, ভাইয়া ভাবির ডাইকে উঠায়। রূপার আম্মু দরজা খুলো, পরে ভাবি দরজা খুলে বলে কি যে ওর হাত পা ধোয়াইয়া ওরে রেডি করে ই করো, ওর ভাত খাও, ফ্রেশ করে ভাত দাও, ভাত খাক। পরে ভাবি ভাত দিয়েছিলাম কিনা, ভাবি ভাত খাম না, আমি তো কান্না করতে থাকি, ভাবি কান্না করেন না, যা হয়েছে ভালো হয়েছে, ও আপনি জীবনও ভালো করতে পারবো না, ও নিজেও ভালো থাকবো না, আপনার ভালো থাকতে দিব না। তখন আমি ওই বাসায় থাকতে থাকি, ঠিক তিন দিনের মাথায় আমি গেটের বাইরে হই, গলির মাঝে, যেহেতু আমি পরিচিত এলাকা, আমি রয়েছি এখানে, গেটের বাইরে হই, এখন দেখি কি আমার হাজবেন্ড, ঠিক আছে, আমার হাজবেন্ড তো আমাকে দেখা, আমাদের যে ডিভোর্স হয়েছে এটা আমি ভুলেই গেছি, ও ভুলে গেছে, আমি বুঝেছি, আমাকে দেখে বলে যে এদিকে আসো শোনো, আমি দৌড়ে গেছি, কি হয়েছে, বাড়ি যাইবা, আমি কি যাবো মানে শ্বশুর বাড়িতে, কয়েকি আমি কি কই যেতেছেন আপনি, কয়েকি আমাকে বাড়িতে যেতেছি, তুমি যাবে আমার সাথে, আমি কি হওয়া যাবো চলেন। সেই অবস্থায় আমি এর সাথে গুলিস্তান গেছি, গা গুলিস্তান যাওয়ার পরে গুলিস্তান যখন বাঁচেছি, বাসটা খালি, বাসটা ভরে নেই, তখন আমাকে বললো যে না আমরা তো একটা গ্যাঞ্জাম করেই ফেলাইছি, একটা গ্যাঞ্জাম হয়ে গেছে গা, গ্যাঞ্জামটা মীমাংসা করতে হবে, তারপরে তোমার নিতে হবে, তুমি কাজ করো, তুমি আজকে চলে যাও, তারপর আমি বাড়ি থেকে গ্যাঞ্জাম আমি সবারে বলে নেই, তারপরে দেখা যায় কি করা যায়, এ কথা বললে আমার ভাড়া দিয়ে আবার পাঠায় দেয়। তো বাসায় আসতে আসতে সন্ধ্যায় এসে ভাবিকা কই গেছিলেন, আমি কি এই তো ঘুরতে গেছিলাম, ভাবি গেছে আমি বলি না। তো ওখানে 8 দিন থাকি, 8 দিন থাকার পরে পরে ভাইয়া ভাবি কয় যে ভাবি আর কতদিন থাকবো, ওর তো বাবা মা আছে, ওর তো ফ্যামিলি আছে, তো ওরে দিয়ে আসো, ওরা যেন মারধর না করে বুঝাই দিয়ে আসো। তো বুঝাই দিয়ে আসো এই কথা বলছে, পরে ভাইয়া সন্ধ্যার দিকে আমার রিক্সা দিয়া বা দারিসা দিয়ে গেছে, সাজাদপুর দিয়ে গেছে, দিয়া যাওয়ার পরে বাবা মারে বললো, আবারে বললো, ভাইয়া বললো যে যা হয়েছে ভালো হয়েছে, গেঞ্জাম মিট বাদ দরকার এই দরকার নেই, কে গেঞ্জাম করার দরকার নেই। পরে আমি আবার চাকরি করি, এই যে অফিসে চাকরি নেই, এই যে ঠিক আছে গুলশানে একই চাকরি করি। চাকরি করার পরে চলতে থাকি চলতে থাকি, কিন্তু ওর সাথে আমার দেখা হয়, দেখা হয় ঠিক এক মাসের ভিতরে। দেখি কি আমার শাশুড়ি, আমার দেবর, আমার ননাসের জামাই, তারপর আমার এক ভাসু ফুফাত ভাসুর, এরা আমাদের বাসায় হাজির। তখন বলে কি যে যাই হয়েছে হয়ে গেছে, পোলাপন মানুষ রাগের মাথায় করুক আর যাই মাথায় করুক থাক, আপনি ওই করেন ওদের আবার দুজনে মিলাই দেন, আবারও আমরা মিলা যাই। তখন মা আর রাজি হয় না, কেন আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমি মেয়ে তো আগে দিব না, তু যা আইসা পড়ছে আমি আরো দিব না, দিব না কয়ে বাস বলার পরে আর আমাদের মিল হয় না। কিন্তু আমি চাকরি করতে থাকি চাকরি করতে থাকি, এটা হলো 97 থেকে, ঠিক আছে 97 দিকে আমি চাকরি করতে থাকি ঠিক মতন, কিন্তু আমাদের ভিতরে ঠিকই হয়,
আচ্ছা
শুধুই দেখা হয়। তারপরে দেখা সাক্ষাৎ হয় মাঝে মাসে, মাঝে মাসের মাথায় দুই দিন হয় একদিন হয় হয় এভাবে দেখা হয়। কখনো আমি ওরে দেখতে না পাইলে আমি নিজে যাই ওরে দেখতে যাই, আর ও সময় পেলে ও আসে, দুজন দুজন দেখার জন্য খুব আকর্ষণ থাকে। তো দেখতে যাওয়ার পরে বাস এভাবে আমাদের চলতে থাকে। তো হঠাৎ করে 98 তখন 98 কোরবানি আসে, কোরবানি আসার পরে আমার আম্মা এই দেখতে যাই, মানে দেখা সাক্ষাৎ হয় কথা হয় নিয়াও, আর শোনার পরে আমার আম্মা ঠিক আমাকে ই করে ঘর থেকে বের করে দেয়, মারে, মারার বের করে দিলে আমি দূরে থাকি। ওর জন্য আমি কি করছি কি না করছি, পরে আম্মা আমার কয় কি তুই বাইরে ঘর থেকে, এখন আমি কই থাকুন কিভাবে থাকুন, ঠিক আমি 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 যত কষ্টই করি না কেন লেখাপড়া করছি, কিন্তু আমি অন্যের বাসায় কাজ কি জিনিস আমি জানি নাই, করতে পারি নাই, করি নাই। ওরে 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 করে আমার ঘর থেকে বের করে দিলে, তখন আমি এই যে গুলশান একটা বাসায় এক মহিলা আমার আয়না, আমি এক বাসায় দুদিন থাকি, থাকার পরে কি কাজ করবি বাসায়, আমি কি করবো সেই বাসায়, আমি 8 কাজ করি, আমি বড় লোকের সোসাইটিতে এত কাজ আমি করতে পারি না, আমি জানি এত কাজ করতে কি হয় ভাবে কি হয়, এই 2 বাজে ঘুমাইতে দেয়, আবার সকাল ভোরে উঠতে হয়, পরে আবার মানে এদের ইচ্ছে মতন খানা দেয়, মানে খুব খারাপ লাগে। পরে 8 কাজ করে আমি জায়গা বাসায় জায়গা গিয়ে আবার বাসায় থাকি, ঘরে যাই না, এখান থেকে 8 কাজ করে আর বাসায় যাই না। পরে খুঁজতে খুঁজে আমি ওর সাথে আজকে একটা পরামর্শ করমুই যা আছে কপালে। পরে আমি হাঁটতে হাঁটতে সেই মালিবাগ যাই ডাক্তার গুলি, এদিক দিয়ে ওর বিয়ে হয়ে যায়, ও বিয়ে করে বাচ্চা হয়, ঠিক আছে একটা ছেলে বাচ্চা হয়। তো এখন যেই আমি ওর সাথে দেখা করতে আসছি, আল্লাহর কি রহম, ও সামনে 10-7 আমি পিছে, ওরা দুজন সামনে, ওর কুলে ওর ছেলে বাচ্চাটা আর বোর কাছে এলো কাপড়ের ব্যাগ, ঠিক আছে ওরা বেড়াইতে যেতেছে ওর মামা শ্বশুরের বাসায়।
এই প্রথম দেখা পুরো পরিবার সহ?
হ্যাঁ প্রথম দেখা। তারপরে দেখা করতে তখন আমি পিছে দাঁড়াই বললাম যে না, আমি চেষ্টা করলে হয়তো বা সংসারটা ভঙ্গ করে আমার স্বামী নিতে পারবো ফিরাইয়া, কিন্তু একটা বাচ্চার কাছ থেকে বাবা নেওয়ার অধিকার আমার নাই, একটা বাচ্চার কাছ থেকে বাবা নেওয়ার অধিকার আমার নাই, একই আমি পিছনে এসে পড়ি আর ডাকি না, পিছে ডাকি না। ওরা দুজন বাস আমার দেখে না, বাট আমি দেখি, আমি অবস্থায় দেখে ঠিকই আশা করি। তারপর আসা বাসায় এসে অনেক কান্না করি, কোরবানি যায়, তারপর আমি তো বাস আবার গার্মেন্টসের চাকরি নেই, মাঝে মাঝে শাড়ি মাঝে মাঝে নেই, আমার ভাল লাগে না কাজ করতে, কি করব। এর ভিতরে 98-99 ঠিক আছে 98 ভিতরে একটা ঘটনা ঘটে, আমার যে ভাইয়ার আমি ডিভোর্স করার সময় যে ভাই আমার হেল্প করলো বাসায় এনে দিল, ঠিক আছে এই ভাবিটা কি করছে, ভাবিটা তার মেয়ের আর ছেলের প্রাইভেট টিউটারের সাথে লাভ ছিল, লাভ হয়ে গেছে, ওই টিউটারে নিয়ে বের হয়ে আসছে, ভাইকে আইসা পড়ছে বাচ্চা কাছে, একটা 8 বাচ্চা তুই আইসা পড়ছে, আইসা পড়ছে আমার হাজবেন্ডে ধরছে যে হাওয়া পড়া বাসা, হাওয়া পাগো বাসা কোথায় আমার দিয়ে আসেন সেখানে। তখন আমার হাজবেন্ডকে কি আমি তো বাসায় যেতে পারবো না, আমি অফিস থেকে অফিসে দিয়ে আসি, ঠিক 1 এই যে গার্মেন্টসটা এখানে আইসা আমার নিচে আইসা ডাকছে, আমি নিচে নামছি, আমি কই কি কি ইচ্ছে, কয় ভাবি তোমার সাথে দেখা করবো, তো ভাবি কই কি, আমি কি ইচ্ছে ভাবি, কয় ছুটি নিয়ে আসেন আমি আপনাদের বাসায় যাবো। তখন 4 আমি তো একটু দেরি করে আমাদের ছুটি হয়ে যাবো, 4:30 ছুটি হইতো, গার্মেন্টসটা খুবই ভালো ছিল। পরে পরে ভাবি কি ইচ্ছে ভাবি, আমি আইসা পড়ছি আপনার ভাই ভাত খাবো না, তখন পরে জানতে পারি যে উনি সারের সাথে ভাই আইসা পড়ছে, ঘর থেকে টাকা গহনা ফহনা যা ছিল, ওর ভাইয়া তো কন্ট্রাক্টর ছিল, বিল্ডিং এর কন্ট্রাক্টর ছিল, ভালো পয়সা ছিল। তখন ওই ছাড়টাও সাথে আসে, উনি আমাদের হাতে পুষাই দিই, আমার হাজবেন্ড ওই ভাবিটা পুষাই দিয়ে আছে, ভাবি ভাই আমার একদিন উপকার করছে, ভাই আর ভাবির আমার উপকার করতে হয়, তখন আমি বললাম, মনে মনে ডিসিশন নিলাম যে আমি ঘর ছাড়া হয়েছি, এখন ভাবি আমার কাছে আশ্রয় নিছে, ভাবিকে বাঁচানো যায় কিভাবে আর সমস্যাটা টিকানো যায় কিভাবে, আমার সেই ব্যবস্থা করতে হবে। তখন ভাবির বাসায় নিয়ে গেলাম। পরে ওই ভাইয়ের ওনার যে স্যার, ওই স্যারটার বললাম যে ভাইয়া আপনারা যাই করছেন করছেন, আপনাদের তো বিয়েটা হইতে হইব, আপনি একটা কাজ করেন, আপনি দূরে থাকেন, ভাবি আমাদের কাছে থাকুক, আপনি ওই ধরনের এই করেন ব্যবস্থা করেন, ঠিক আছে। তখন আমার আবার এক দূরের সম্পর্কে কাজিনস, আমরা এক গোষ্ঠী বংশধর, মালিবাগে থাকতো, বিয়ে ঠিক হয়েছে, বিয়ে দাওয়াত করছে, আমরা বিয়েতে যাব। তো ভাবিকে নিয়ে গেলাম, ভাবি আমাদের বাসায় আট নয় দিন হয়ে গেছে, রইতাছে থাকতেছে, ভাবির নিয়ে গেলাম। তো ভাবির গলায় যে লকেটাল একটা বার অনিশনের চেন ছিল, চেনটা আমি ভাবি আমি তো বিয়ে খেতে চেনটা আমার দিলাম একটু পড়ি। তো ভাবির চেনটা পড়ে আমি বাস ভাবির মার সাথে বসায় রাইখা, ঠিক ওই বাসাটা ছিল ওই যে খিলগাঁওয়ের দিকে, ওইদিকে গুলবাগের দিকে আমার বিয়ের বাড়ির দাওয়াতটা, মানে বিয়ে বাড়িটা, আর ডাক্তার গুলিতে আমি আইসা পড়ছি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নেব, বিরতির পর আজকের এই অনুষ্ঠানের শেষবারের মতো আবারও ফিরব। যারা এই অনুষ্ঠানে আসতে চান আমাদেরকে ফোন করবেন 09611904904 এই নম্বরে। ছোট্ট একটা ব্রেক। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নম্বরটিতে ফোন দিতে হবে এবং নম্বরটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নম্বরটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Gibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ফিরে আসলাম আরো একবার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই অনুষ্ঠানটি হয়তো সেই অর্থে এন্টারটেইনিং না, কিন্তু অনেক বড় লেসন রয়েছে, আপনারা যদি ডিপলি যান হয়তো বুঝতে পারবেন। বাট কারো কারো জন্য যে লেসন হতেই হবে বিষয়টি এরকম নয়, কারণ অফকোর্স ইটস আ এন্টারটেইনিং শো, কিন্তু সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এডুকেশনের জায়গাটা থেকে। আমাদের প্রত্যেকটি এপিসোডই আসলে সুপার হিট করার টার্গেট থাকে না, কারণ এই অনুষ্ঠানের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। সেই জায়গাটি থেকে প্রতিটি মানুষকে তার প্রবলেমগুলো, তার ভুলগুলো, তার অপরাধগুলো বলার সুযোগ আমরা করে দিই। তো সেই জায়গাটি থেকে কখনো কখনো কোনো কোনো অনুষ্ঠানের কন্টেন্ট আপনার মনোপুত না হতে পারে, হয়তো হাওয়ার কন্টেন্ট আজকে আপনাদের অনেকেরই মনোপুত হয়নি, কিন্তু আমি বিলিভ করি হাওয়াকে শুনে অনেক হাওয়াই ভুল পথ থেকে হয়তো বা সরে আসবেন। যেখানটাই ছিলাম বলুন তারপর।
আইসা পড়ছি, এর ভিতরে আমার চাস্তু বোন আমার দেশে গুণ আসছে, আমার সাথে চাকরি করত, তো দুই বোন আমরা আইসা পড়ছি। আইসা পড়ার পরে তখন দেখি কি এর মা আট মাসের বাচ্চা ছেড়ে গেছে, বাচ্চাটা দুধের জন্য খুবই করে কান্না করে, খুবই কষ্ট হয় রাখতে। তখন ভাইয়ারা বললাম কি হয়েছে ভাইয়া, ভাবি কো ভালো মন্দ জিগে গেলাম, বললো যে নাই গেছে, গা গেছে, গা কোথায় গেছে আপনি জানেন না? না, তখন বললো যে না জানি না। ভাইয়া করছে কি আমার চেনটা যেন ফলো করে ভাইয়া, এই জন্য আমি চেনটা পড়ে গেছি। তখন ভাইয়া কয়, তুই চেন পেলি কই? আমি কি আমি কিনছি? কয় কি না তুই বল আমার চেন কই পেলি? পরে আমি বললাম যে ভাবি এমন এমন আমাদের কাছে আসছে আছে, ওই লোকটা কই? আমি ওই লোকটার সাথে মিশতে দিই নি। ভাই ঠিক আছে। পরে হেসে আমি ভাবিরে ভাইয়ার আইনা বিয়ে বাড়িতে, আমি এমন কোনো গেঞ্জাম করবেন না ভাইয়া, অনেক মানুষ ভাবিরে নিয়ে যান বাসায়। তা ভাবিরে নিয়ে আসলাম বিয়ে বাড়ি থেকে, আসার পরে পরে ভাইয়া অনেক মারলো ভাবিরে, বাসায় না অনেক মালা হতো, মার খাওয়ার মার দেওয়ার মানে মারটা দেখে আমি করলাম কেন আমি মিলিয়ে দিলাম এই কাজটা কেন করলাম ভাবি, এত মারলো, মারার পরে হসপিটালে ভর্তি করলো, এত মারছে, মারার পরে যাই হোক তারপরে এদের সংসারটা ঠিক হয়ে যাবো, ঠিক আছে এভাবে চলতে থাকে আমাদের দেখা হয়। তো 1998-99 সালে তখন মা চারিদিকে এই করছে যে ওরে বিয়ে দিতে হবে,
মানে আপনাকে,
হ্যাঁ আমাকে বিয়ে দিবে, ঠিক আছে। তো এর ভিতরে হঠাৎ করে কুমিল্লার একটা ছেলে, ঠিক আছে, আমাদের বাসায় থাকে একটা মানে গাজীপুরে একটা লোক থাকে সালনা, ওনার নাম ফজলু, তো ফজলু কাকার বলে যে মেয়ে বিয়ে দিব জামাই দেখেন, তো ওর সাথে যে ফজলু কাকার সাথে জানি ওই কুমিল্লার ছেলেটার কিভাবে দেখা হয় রুহুলের সাথে জানি না, ও রুহুল আমাকে দেখায়, ঠিক আছে, দেখানোর পরে বলে যে না চলে, তখন ওই ছেলেটা বাস গার্জিয়ানের মাধ্যমে ফেলে আমার পিছিয়ে পিছিয়ে কিছুদিন ঘুরে পরে আমি রাজি হই না। আমি একটা কথাই বলি যে আমার কিন্তু হাজবেন্ড আছে, যখন আপনি আমাকে বিয়ে করবেন
আপনারা এরকম আপনি সাইন করার পরেও তো আপনি আপনার হাজবেন্ডের সাথে দেখা করতেন, স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা আপনাদের মধ্যে ছিল,
দেখাটাই ছিল,
শুধু দেখাটাই ছিল,
শুধু দেখাটাই ছিল, আমাদের এদের কোনো ই ছিল না, ঠিক আছে, দৈহিক কোনো কিছু ছিল না। তখন বাস তারপরে এক পর্যায়ে ওই ছেলেটা আমার খুবই করে বুঝাই শোনায় রাজি রুজি করায় আমার দুই ফ্যামিলির ভিতরে কুমিল্লা বিয়ে হয়ে যায়। তো এক বছর আমি ফ্যামিলির মাধ্যমে বিয়েটা হয়, বিয়ের পর আমি এক বছর থাকি, মানে বিয়েটা হওয়ার পরে এক মাস দশ দিন পরে কি হয় আমার যে আগের হাজবেন্ড ওনার নাম শাহজাহান, উনি তো মাঝে মাঝে আমার সাথে দেখা করে, তো উনি যখন দেখা করতে আসছে শাহজাদপুরে জিলপাড়া এসে দাঁড়ায় থাকে, তখন আমাদের ওইখান থেকে দেখা হয়। তো আমার বাসায় একসাথে আমরা তিনটা মেয়ে চাকরি করতাম, ওই দুইটা মেয়ে বলে যে তোমার আপা কোথায়, আমার চাচাতো বোনটে বলে যে কি খবর তোমার আপা কোথায়।
আচ্ছা আমি ইন্ডিটেল না গিয়ে আমি আপনাকে কিছু কোশ্চেন করি, এই যে ছেলেটা আপনার পিছনে ঘুরছিল তাকেও তো আপনি বিয়ে করেন একটা সময়?
হ্যাঁ, কুমিল্লার ছেলেটা,
কুমিল্লার ছেলেটা নাম কি ছিল?
রুহুল,
রুহুল আমি। হ্যাঁ, একে বিয়ে করার কতদিন পর্যন্ত সংসার করেছেন?
চার বছর।
চার বছর সংসারটা ভেঙেছে কেন মূলত?
হ্যাঁ, মূলত
একে বিয়ে করার পরে করার পরেও কি আপনি প্রথম হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ করতেন?
না না না,
একদম অফ হয়ে গেছে।
না, একদম অফ হয়ে গেছে, যেহেতু আমি বিয়ে করে ফেলছি, ঠিক আছে, বিয়ের এক মাস দশ দিন পরে আমার আগের যে হাজবেন্ড শাহজাহানের সাথে আমার দেখা হয়, দেখা হইলে পর ওরা বলে যে আপা বিয়ে হয়ে গেছে, আপা বাসায় আছে, কালকে আসবো অফিসে, আমি একটু অসুস্থ থাকি আসি না। তারপরে দিন ঠিক এখান থেকে, এই যে এখান থেকে আমার বলে যে এটা তুমি কি করলাম, কি করবো, কি করার আছে, যা হয়েছে হয়ে গেছে, তখন বলে যে আমার সাথে যাইতে হইব, তখন আমি বলি যে কই যাবো, তা আমার সাথে যাইতে হইব, ওড়ো রিক্সা, ওড়ো, তো রিক্সা আমি উঠবো না। এর ভিতরে এক বৃদ্ধ লোক বলে যে, বৃদ্ধ লোক বলে কি হয়েছে বাবা, ও আমার জোর করে উঠেব আমি উঠবো না, আমি কি এখন আমার সাজান বলতেছি কি যে ঘরের ভিতরে ঝড়গা লাগছে টুকটাক ঝগড়া করে আইসা পড়ছে, তখন ওই বৃদ্ধ লোকটা বলে কি যাও বাবা রাগ করা, মেয়েদের রাগ করা ভালো না, যাও উঠো রিক্সা, উঠো, ওই লোকটা আমার রিক্সা উঠে দেয়, উঠে দিলে উনি আমার রিক্সা দিয়ে নিয়া বাড্ডা বালুর মাঠ, ওনার এক চাচা আছে, আমার চাচা শ্বশুর থাকতো, সেই বাসায় নিয়ে আমার আটকায়, আটকানোর পরে পরে কয় কি আমার চাচি শাশুড়ি কয় কি আপনাকে বউ নিয়ে আসছি, আমি এখনই কাজে নিয়ে আসবো, ডিভোর্স করব আর বিয়ে হবে। তখন আমি জিনিসটা চিন্তা করলাম যে আমি যাকে বিয়ে করলাম মেহেন্দির রং ওঠে নাই, এক মাস দশ দিন তার খারাপ দেখলাম না, ভালো দেখলাম না, আমি এই সময় একটা কাজ করলাম, আমার বাবা মা কি বলবো, আমার ফ্যামিলির মান সম্মানটা কোথায় যাবো। তখন বললো যে কাকি আপনি বাজারে যান, টাকা দিয়ে গেল 300, আর আমি কাজে নিয়ে আসি, তারপরে আর কাকি আমার কি পরে আমি কি করবো, আমার তো ভাগতে হবে, কিন্তু পলাইতে হইব। তখন কাকি বললো যে আমার তো বাজার যেতে হবে, তুমি কি পলাই যাইবা, পালাই যাইবা কেন, আমি না কাকি মাটি নিয়ে কিরা কাটাইলো, কিরা কাটলাম, আমার ব্যাগে 15 টাকা ছিল, আমি 15 টাকা পোলা পান্ডে দোকানে নিয়ে এই কলা ঠলা কিনে ছিনে দিয়া চকলেট ছকলেট কিনে দিয়া আমি আইসা পড়ছি,
এই পালিয়ে আসলেন, আর দেখা হয়নি?
না, আমার সাথে আর দেখা হয়।
তো চার বছর পরে সংসারটা ভাঙলো কেন?
হ্যাঁ, তারপরে এক বছর পর আমার কুমিল্লা নিয়ে যায়,
বিস্তারিত আমি যাচ্ছি না, চার বছর পরে সংসারটা ভাঙলো কেন, মূল কারণটা বলেন আমার।
মূল কারণটা সংসারটা ভাঙলো, ও খুবই খারাপ ছিল, কুমিল্লার ছেলেটা খুবই খারাপ ছিল, জুয়া নেশা, ঠিক আছে, তারপরে ডাকাতি, আমি এগুলো কখনোই দেখি নাই, কখনোই দেখি নাই, এত খারাপ ছিল বলার বাহিরে, এতটা খারাপ ছিল।
তো চার বছর সহ্য করলেন কেন?
কেন সহ্য করলাম যে বিয়ে কয়বার হয়, বিয়ে কয়বার হয়, ঠিক আছে, এদিকে আমার বাচ্চা কাচ্চা হইতেছে না। তো 2003 সালে যে ইলেকশনটা হইল 5 মার্চ মাসের 5 তারিখে, ঠিক আছে, ইলেকশন পর্যন্ত ভালোই ছিলাম, তো ও অনেক খারাপ খারাপ কাজ করছে, বড়ার সাথে বাড়ি তো খুবই নোংরা নোংরা কাজ করতো, আমার রাতের ঘুম হারাম হয়ে যেত, এমন কাজ করতো গাড়ি যে পাচার হয়, সিএনজি, তারপরে মাইক্রো, এগুলো যে পাচার হয় এগুলো আমি কখনো দেখি নাই। ওই এই লিডারদের সাথে চলতো, মেয়ে মানুষ লগে নিয়ে নেশা খাওয়ায় ড্রাইভারকে, পরে এ কাজ করতো। যা আমি এই নিয়ে তিন চারবার ওর কাছ থেকে দূরে, মানে ঢাকা হিসাবে পড়েছে রাগ করে, আমি ফ্যামিলি কারো সাথে এই করিনি, ব্যাপারটা বিষয়টা আলাপ করিনি, দেখি ঠিক হয় কিনা, ঠিক হয় কিনা। এক পর্যায়ে একটু ঠিক হয় রাজনীতি, এরপরে ইলেকশন আসে, একটা নিজের আমার স্বর্ণের চেন থাকে, চেন টেন বিক্রি করে নিয়ে দিয়া আমি আমার ভাই গিয়া দোকান পাট দিয়ে দেয়, চার দোকান দেয়, নাস্তা পানির দোকান দেয়, যাক ছোটখাটো একটা হোটেল দেয়। উনি একটা এক সাইডে একটা জায়গা দেয় রাজনীতি, মানে ক্লাব বসায়, ক্লাব বসানোর পরে উনি করে আমলিকের সাপোর্ট, আর ওই এলাকার পাশ করে বিএনপির লোক, ঠিক আছে, বিএনপি ওই বছর পাশ করে ভাঙচুর হয় যে সারা বাংলাদেশে, তখন উনার নামে একটা কেস হয়ে যায়। কেস হয়ে যায় কি, আমাদের দোকানে আমি দোকান থেকে একটা কাপ আনতে পারিনি, উনি তো পালায় যে গাঞ্জা পাওয়া গেছে, ফেন্সি পাওয়া গেছে, একশো বোতল এইসব পাওয়া গেছে, তারপর উনি পালায়। তো আল্লাহ কি, এর ভিতরে আমার আমি প্যাগনেট হয়ে যাই, প্যাগনেট হয়ে যাই ওই মাসে, আমি প্যাগনেট হয়ে যাই। প্যাগনেট হয়ে যাওয়ার পরে তো উনি পালায় সলায়, পরে আমার মেজু বাসার ওই চিটাংতে ফোন দেয় যে তুই চিটাং এসব পর, নাহলে তোর অবস্থা টাইট হয়ে যাবো। তো উনি যেদিনকে চিটাং যাবে সেদিন আমি ওনার বলি যে তুমি আমার পানি দাও, পানি দিচ্ছি। তখন আমি বললাম যে আজকে আমার তো বেশি খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, আমার মনে হয় আমি মনে হয় প্যাগনেট। তখন বলে যে তোমার প্রত্যেক মাসেরই এক চলে গেল। তো এর ভিতরে চিটাং গিয়া আমি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, পরে চিঠি পাঠায়, চিঠি পাঠাইলে পরে আমি চিঠি পাঠাই, চিঠি পাঠাইলে পরে আমি খুবই অসুস্থ, পরে আমার শ্বশুরে আমার কাছে চিঠি লেখে, আমার শ্বশুরের কাছে চিঠি লেখে যে আপনার বউ ঢাকা পাঠান, যে তো রান্না বাড়া করতে পারে না, বিছনা থেকে উঠতে পারে না, ঢাকা পাঠান। এই যে ঢাকা আসি প্যাগনেট অবস্থায়, ঢাকা আসি, এই যে আসা শেষ আসা আমার।
এরপর আপনি আরেকটা বিয়ে করেছেন, ওই বিয়েটা কি কেন করলেন?
এই বিয়েটা কেন করলাম, আমার ভাইটাকে বিয়ে করাইলাম, ঠিক আছে, আমার ভাই যেটা, আমার পরেরটা যেটা বিয়ে করাইলাম, তখন এই সংসারে মনে হয় যে আমি একটা বেশি বাড়তে কিছু, ঠিক আছে, বোট আনার পরে আমার সাথে মার সাথে আমার এমনি আন্ডারস্ট্যান্ডিং কম, ঠিক আছে, ভাই বোট আসার পরে কেমন যেন আমার মনে হইতেছে যে আমি ওই ঘরে একটা বান্দি, তারপরে বান্দি, আর আশেপাশের লোকজন বাঁকা চোখে তাকায়। তখন আর এই যে আমার বাচ্চাটা হওয়ার পর থেকেই আমার প্রথম হাজবেন্ড আমার প্রতি আকর্ষণ থাকে, আমাদের তো একসময় থাকে, ঠিক আছে,
মানে এটা প্রথম হাজবেন্ডের সাথে, তারপর আপনার যোগাযোগ থাকে,
যোগাযোগ থাকে,
সেকেন্ড হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার পরেও যোগাযোগ থাকে,
যোগাযোগ থাকে, আমাদের বাসায় যায়, আমার ভাইয়ের সাথে চলে, একসাথে চলে বাসায় যায়, আমার ভাইরে বলে যে মিরুশেন, আমার ছোট ভাই নাম তো মিরুশেন, মিরুশেন একটা কাজ করো, আমাদের আবার মিলেই দাও। তখন আমার ভাই বলে যে না, এটা সম্ভব না, এটা সম্ভব না। তারপরে যাই হোক, কিন্তু ও তারপরে আমার ফুফাতো বাইরে, আমার ফুফু
আপনার সঙ্গে তো যোগাযোগ থাকে,
তেমন থাকে না, ঠিক আছে, আজকে চিঠি পাঠায়, কালকে এটা পাঠায়, কালকে ওটা পাঠায়। পরে আমার যে ফুফাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে ওনার খুব ক্লোজ থাকে, আমার ফুফাতো ভাইরে ধরে, ফুফাতো ভাইরে ধরে বলে যে আপনারা একটা কাজ করেন, হাওয়ারে আমার কাছে আবর্ত দেন। তখন ভাইয়া বলে যে কি কাজ, তোর একটা কিছু করতে হইব। তখন আমি ভাবলাম যে আসলে তো কিছু একটা করতে হইব। তখন আমি এক পর্যায়ে ওর সাথে ভাইয়ের বলি যে না না, আমার পক্ষে সম্ভব না, ওর ব্যবহার আসার খুবই খারাপ, ও আমার সাথে খুব খারাপ কাজ করছে। তখন বললো যে আমি তোকে দুজনের মুখ থেকে কথা শুনব। তখন আমার দূরে এক জায়গায় ডাইকে নিয়ে ভাইয়া বললো, তারপরে আমাদের আস্তে আস্তে রিলেশন, পরে ভাই বোট আসার পর থেকে আমি নিজেই ডিসিশন নেই, নিজেই ডিসিশন নেই যে না আমার কিছু একটা করতে হইব। তখন বাস তারপরে আমি ই করি, আমরা দুজন আবারও বিয়ে করি, ঠিক আছে, এটা হলো 2007 সালে।
প্রথম হাজবেন্ডকে আপনি আবারও বিয়ে করেন?
হ্যাঁ।
আচ্ছা, তখন ওনার ঘরে স্ত্রী ছিল?
হ্যাঁ, স্ত্রী ছিল, স্ত্রী থাকা অবস্থায় জানি মেনে নিছি,
মানে স্ত্রী বাচ্চা থাকা অবস্থায় আপনি বিয়ে করলেন?
হ্যাঁ হ্যাঁ,
ওকে,
ঠিক আছে, আমি এগুলো জানি মেনে নিছি যে
প্রথম ওই স্ত্রীর পারমিশন ছিল, ফার্স্ট ওয়াইফের পারমিশন ছিল, যে ওয়াইফ থাকা অবস্থায় বিয়ে করলেন,
সে ওইভাবে দুদিনটা বিয়ে করে ফেলছে,
ওইভাবে দুদিনটা, এটা জানার পর আপনি বিয়ে করছেন?
হ্যাঁ, দুইটা, মানে এই যে সেকেন্ড দ্বিতীয় বিয়েটা আমার ছিল, যে প্রথম দ্বিতীয় বিয়েটা করছে ওটা আগে চলে গেছে গা, ওটা খুবই ছিল, পরে আবার বিয়ে করছে। 2007 সালে যেমন বিয়ে করলাম, 2007 সালে বিয়ে করে বাস দুজনে সুন্দর করে আবার নতুন জীবন শুরু করলাম, আমাদের সংসারে কোনো গ্যাঞ্জাম ছিল না, কোনো গ্যাঞ্জাম ছিল না, ঠিক মনে হয়েছে আমাকে পিছে যত টাকা কষ্ট দিছে সেই কষ্ট আমার দূর করে দিছে। আমাকে বললো নিয়ম বাসা নিয়ে বললো যে হাওয়া, আমি যা করছি করছি, আর আমি কোথায় কি করি সেটা তুমি দেখবে না, তুমি দেখবে আমি তোমাকে কিভাবে ভালো রাখি।
আচ্ছা, এখন আপনারা কি একের সাথে মিলেমিশে সংসার করতেছেন নাকি ঝামেলা আছে?
আমার সাথে এখন সংসারটা নাই, এখন সংসারটা নাই, আমরা দুজন আলাদা হয়ে গেছি,
ডিভোর্স হয়নি
কিন্তু আমরা দুজন পৃথক হয়ে গেছি, ঠিক আছে।
কতদিন যাবত পৃথক আছেন?
2009 সাল থেকে,
2009 সাল থেকে পৃথক?
হ্যাঁ, 10 সাল থেকে,
8 বছর যাবত পৃথক আছেন? তাহলে আর এই পৃথক থাকা অবস্থায় কি নতুন করে কারোর সাথে আপনার সংসার হয়নি?
না না না,
ওর জীবনে
ওর জীবনে ওই বোনই আছে, ওর জীবনে কেউ আসে না।
তো কতদিন সংসার করলেন এই লোকের সঙ্গে তাহলে, একসাথে থাকলেন কতদিন?
চার বছর সাথে আসছি, দশে তিন বছর, সাড়ে তিন বছর, যাই হোক, ঠিক আছে। কিন্তু
আলাদা হলেন কেন, মূল কারণটা বলেন।
এই যে মূল কারণটা বলতেছি, ভালোই চলতেছি, ভালোই চলতেছি। আমার আম্মা করলো কি, আমার একটা সমিতি আছে, সমবায় সমিতি একটা আছে, তো ওইখান থেকে আমার আম্মার টাকার দরকার, টাকার দরকার কখন, তখন করলো কি আমার নামে উপর টাকা উঠাইলো, 64,000 টাকা উঠাইলো। তখন আমি বললাম যে, তখন আমার হাজবেন্ড বললো কি যে, হাওয়া সাধারণ চাকরির টাকা তো হয় না, তোমার যখন এমন সুযোগ সুবিধা আছে তাহলে তুমিও একটা, মানে তুমিও সেলাই কাজ করো, টুকটাক করো, ঠিক আছে, মধ্যে আমি সেলাই কাজ শিখে বলাইছি করো, তারপর ছেলেটা আমাদের কাছে থাকুক, আমাদের এই টাকাটা চাকরি করি, বিজনেসও করি। এইটা আমার মা মেনে নিল না, কি করলো আমার এখান থেকে টাকা নিয়ে এলো 40,000। আমার ছেলেটারও দেয় না, আমার ছেলেটার দিয়ে হাতাই নেয়। মানে
আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি, টাকা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে, ঝামেলা তৈরি হওয়ার পর থেকে আপনাদের মধ্যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, এবং সেটা এখন পর্যন্ত আর হচ্ছে
না, এখন আমাদের এই হয়নি।
আচ্ছা, আপনার এই যে জীবন, এই জীবনে আসলে ভুলের প্রথম ভুলের জায়গাটা হচ্ছে হলো যে আপনি আপনার হাজবেন্ডকে কতটা ভালোবাসেন এইটা প্রমাণ করতে গিয়ে আপনি ওনার সাথে ডিভোর্স পেপারে সাইন করেছেন। আপনি যদি নাই থাকেন ওর জীবনে, তাহলে ভালোবাসা প্রুফ করার সুযোগটা কোথায়? আপনি এই যে ডিভোর্স পেপারে সাইন করলেন, ডিভোর্স পেপারে সাইন করাটা মানে কি তোমার জীবনে আমি থাকবো না, তারপরে কিন্তু ওর সঙ্গে আপনি থেকেছেন, বিভিন্নভাবে থেকেছেন, এবং সেই থাকাটা এমন হলো যে দ্বিতীয় হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আবার ওর জীবনে ফিরে আসা। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। প্রথম পর্যায়ের বড় ভুল আপনি যেটা করলেন সেটা ঠিক আছে, আমি বুঝি ইমোশনালি করে ফেলছেন, বয়স অনেক অল্প ছিল, আপনার পরিবারের ভুলই বেশি, কিন্তু পরের বার তো যে ভুলগুলো হলো সেগুলো তো আপনি নিজে থেকেই করলেন, কারণ ততদিনে তো আপনি অভিজ্ঞ হয়ে গেছেন, দ্বিতীয় সংসার করার পরও তো আপনি অভিজ্ঞ হয়ে গেছেন, এবং অভিজ্ঞতা থাকা অবস্থায় দ্বিতীয় যে ছেলেটা ছিল আপনার জীবনে, কুমিল্লার ছেলে, আপনি বলছেন ভালো না, এই অভিজ্ঞতা থাকা অবস্থাতেই আপনি চাইলে নিজের পায়ে দাঁড়াতে পারতেন, আলাদা হয়ে বের হয়ে এসে অর্থ করে রোজগার টোজগার করে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারতেন, তা না করে আপনি এত লম্বা একটা সময় একটা মানুষের সাথে সংসার করার পরেও, আপনি আগে সে হাজবেন্ড, তার এতগুলো বিয়ে থাকার পরেও আপনি তাকে বিয়ে করলেন, এবং বিয়ে করার পরে আপনি কিছুদিন সংসার করার পরে আবার ডিভোর্স হয়ে গেল, ডিভোর্স ঠিক না, ডিস্টেন্স তৈরি হয়ে গেল। তো এই যে বিষয়টা, আমি মনে করি এই পুরো জীবনের ঘটনাটাই আসলে একটা ইমোশনাল গেম, শুধুমাত্র আবেগই খেলা, এই আবেগ আবেগের মধ্য দিয়ে জীবনের এতগুলো বছর। বিয়েটা হয়েছে কত সালে, একদম প্রথম বিয়ে? 95-এর পরে আজকে হচ্ছে 2018 সাল, তার মানে 23 বছর। এই 23টা বছর চলে গেছে শুধু আবেগ দিয়ে। বাচ্চা কয়টা আপনার?
একটাই।
কোথায় থাকে
এখন? তো বাচ্চা রানিং এ 15 চলতেছে।
কোথায় থাকে?
আমার কাছে আছে।
আপনার কাছে থাকে? তো বাচ্চা কিছু বলে না আপনাকে, এই জীবন নিয়ে কোনো সমস্যা হয় না, বাচ্চা কোনো কোশ্চেন করে না?
না, বাচ্চা তো জানেই না, যে বাচ্চা তো জানেই না তার বাবার নাম, মানে ও যে কুমিল্লার ছেলে, আমি এটা
আজ পর্যন্ত জানি না। তো বাচ্চা জিজ্ঞেস করে না আমার বাবাকে?
ও জানে যে ওর বাবা এই যে শাহজাহান, কারণ আমি ওর শ্বশুরবাড়িতে ওর নিয়ে গেছি, পরে ই করছি।
এটা তো আপনি আরেকটা ভুল করতেছেন, কেন আপনি এটা করছেন?
ঠিক আছে, কারণ আমি চাই না, যেহেতু কুমিল্লার এই লোকটা আমার সাথে যেরকম ব্যবহার করছে,
সেটা খারাপ থাকুক, কিন্তু তার পিতৃ পরিচয় জানার অধিকার তার আছে। আপনি যে সে লোকটার সঙ্গে, সে লোকটা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে সেটা ঠিক আছে, কিন্তু সে তো তার সন্তানের হকদার, তার ওর সে দুনিয়াতে সন্তান এসেছে। সুতরাং আপনি তার আপনার আপনার ছেলেকে বলতে পারতেন, আমাকে একটু শেষ করতে দেন প্লিজ, আপনার সন্তানকে বলতে পারতেন যে তোমার বাবা আমার সঙ্গে এইরকম খারাপ ব্যবহার করেছে যে কারণে জিনিসটা ই হয়ে গেছে, কিন্তু সে তোমার বাবা, এটা আপনি বলতে পারতেন, কিন্তু আপনি তাকে একটা ভুল পিতৃ পরিচয় দিয়েছেন, এবং সেই সাজানের সঙ্গে আপনি থাকতে পারেননি। তাহলে এই ছেলে যদি ভবিষ্যতে বড় হয়ে প্রশ্ন করে আপনাকে, সেই প্রশ্নের উত্তর দেবেন, এটা তো আপনার জন্য, এটা আপনি অপরাধ করেছেন, এটা ভুল না, এটা অপরাধ। আমার মনে হয় আপনার আপনার সন্তানকে বলা উচিত। কি করে আপনার সন্তান এখন? কি করে
আমার সন্তান? এখন এতদিন লেখাপড়া করছে, তারপরে ওর না এখন করে না, এখন লেখাপড়া করে না, এখন একটা কাজে ঢুকে গেছে।
ও আপনাকে এই যে আপনি যে অবস্থায় আছেন এখন, এখন আপনি কি করেন?
আমি এখন টুকটাক
টেইলারিং করে চলেন। তো আপনাকে সাহায্য করে আপনার ছেলে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করে?
হ্যাঁ, আমার ছেলেটার আমি সেটাই আমি করতে পারছি, আমার ছেলেটার আমি খুব ভালো করে তৈরি করছি।
না, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো, ভালো ব্যবহার করুক তাহলে। আমার মনে হয় যে আপনি একটা সময় ওনাকে আসল ব্যাপারটা খুলে বলেন, আপনি আজকে রেডিওতে যেভাবে বললেন ওকেও আপনার বলা উচিত, আরো বিস্তারিতভাবে বলা উচিত, তাহলে হয়তো আপনি যেহেতু
ছেলেটা ওনা একটু একটু জানে, কিন্তু আমার সাথে ই করে না, এগুলো
খারাপ ব্যবহার করে না,
খারাপ ব্যবহার করে না কোনো সময় না।
যাক, তাহলে খুবই ভালো।
সম্ভাবনার মাঝে বেঁচে থাকি আমরা। একটা মানুষ যখন ভুল করেন, একটা মানুষ যখন অপরাধ করেন, একটা মানুষ যখন গুনাহ করেন, যদি ধর্মের দিক থেকে যাই, তাহলে ওই মানুষটির সমস্ত দরজা বন্ধ হয়ে যায় না। যদি বন্ধ হয়ে যেত তাহলে সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে খাবারের জায়গা করতেন না, অন্ন দিতেন না, মানুষটির কোনো পাপ শোধরানোর সুযোগ দিতেন না।
সুতরাং সৃষ্টিকর্তা যদি এই সুযোগটি দিয়ে রাখেন, আমরা মানুষ হয়ে কেন সেটা বন্ধ করি? আমরা যেন আমাদের ভুলটা বুঝতে পারি, কারণ আমরা সবসময় বলি প্রতিটা জীবনই সম্ভাবনাময়, প্রতিটি মানুষই সম্ভাবনাময়। যে মানুষটি সারা জীবন জুড়ে খারাপ কাজ করছে, কে জানে সে হয়তো এমন কোন ভালো কাজ নিয়ে অপেক্ষা করছে সামনে, যেটা হয়তো হাজার ভুল, হাজার খারাপ কাজ, কিংবা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে, কিংবা পুরো সমাজকে বদলে দিতে পারে। সুতরাং এই সম্ভাবনার দিকে তাকিয়ে আমরা যেন অপরাধটিকে এমনভাবে না দেখি যাতে করে ওই মানুষটির ভালো কাজের সম্ভাবনা কিংবা ভালো কাজ যে সে করেছে সেটার দরজা একেবারেই বন্ধ হয়ে যায়, কারণ সেটাও কিন্তু এক ধরনের অপরাধ।
Something beyond entertainment.
Exclusively on FusionBD.com.